মারুতি স্টুডিও, ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। শুনছেন সবসময় জাগো এফএম 94.4। আমি আর উদয় রয়েছি আপনার সাথে। এই মুহূর্তে ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে 94.4 ফ্রিকোয়েন্সিতে আপনারা শুনছেন জাগো এফএম 94.4 এর প্রতি বৃহস্পতিবার রাতের বিশেষ আয়োজন ভূত স্টুডিও। ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। আপনারা জানেন যে ভূত, ভৌতিকতা, প্রেতাত্মা, আত্মা যেভাবেই বলি না কেন, এমন অনেক অদ্ভুত বা অলৌকিক বিষয়গুলো রয়েছে যা আমরা অনেকে বিলিভ করি, অনেকে বিলিভ করতে চাই না। বিশ্বাস করা কিংবা না করা এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আজকে রাতে এমন কিছু ভৌতিক ঘটনা আপনার সাথে আমরা শেয়ার করতে যাচ্ছি যে ঘটনাগুলো বিনোদনের জায়গা থেকে আপনাকে বেশ চমৎকার কিছু সময় দিবে বলে আমি বিশ্বাস করি। তবে অনুষ্ঠানের শুরুতেই যাদের ক্ষেত্রে শারীরিক বা মানসিকভাবে, শারীরিক বা মানসিকভাবে যারা আসলে এই ধরনের অনুষ্ঠান শুনলে কিছুটা বিব্রত হন, কিছুটা ইতস্ততা বোধ করেন, তাদেরকে অনুরোধ করব আজকের এই এপিসোডটা থেকে একটু দূরে থাকতে। বিকজ আজকে আমরা যে গেস্টগুলোকে আমন্ত্রণ জানিয়েছি তাদের কাছ থেকে আমরা শুনতে যাচ্ছি এমন কিছু লোমহর্ষক ঘটনা যে ঘটনাগুলো হয়তো আপনাকে অন্যরকম কিছু জানান দিবে। আজকের এই অনুষ্ঠানটি ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে আপনারা একযোগে 94.4 ফ্রিকোয়েন্সিতে শুনতে পাচ্ছেন। আমি বিলিভ করি এর পাশাপাশি নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল এবং ঢাকা বা কুমিল্লা বা চট্টগ্রামের আশেপাশে বিভিন্ন জায়গা থেকে যারা আমাদেরকে শুনছেন তারাও আমাদের সাথে জয়েন করবেন এবং তাদের মূল্যবান মতামতগুলো আমাকে জানাবেন। অনুষ্ঠান চলাকালীন আপনি যদি আপনার মূল্যবান মতামতগুলো আমাকে টেক্সট করতে চান তাহলে কি করবেন, আপনার হাতে থাকা মোবাইল ফোনের মেসেজ অপশনে চলে যাবেন, গিয়ে টাইপ করে ফেলবেন যে FM, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মতামত, লিখে পাঠিয়ে দিবেন 26969 এই নাম্বারটিতে। এছাড়াও আপনি যদি চান আগামী পর্বে এখানে এসে লাইভে আপনার জীবনের ভৌতিক এক্সপেরিয়েন্সগুলো বলতে, মনে রাখবেন এই অভিজ্ঞতাগুলো হতে পারে আপনার নিজের সাথে ঘটা কিংবা আপনি কালেক্টেড স্টোরিও এখানে শেয়ার করতে পারেন। সে ঘটনাগুলো আপনার বাবা মা, ভাই বোন কিংবা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ঘটে গেছে, তারা হয়তো ঘটনাগুলো বলতে চাইছে না, আপনি তাদের কাছ থেকে কালেক্ট করে সে ঘটনাগুলি যদি রেডিওতে এসে বলতে চান কিংবা আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো যদি বলতে চান, ঘটনার সংখ্যা হতে হবে দুইয়ের অধিক। তিনটি বা চারটি ঘটনা যদি আপনার কালেকশনে থাকে, আপনি যদি এই প্ল্যাটফর্মে এসে আগামী পর্বে বলতে চান তাহলে এখনই আপনার হাতে থাকা মোবাইল ফোনের মেসেজ অপশনে চলে যান, গেট টাইপ করে ফেলুন RBS, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, আরেকটা স্পেস দিয়ে আপনার প্রফেশন, জাস্ট চারটা জিনিস টাইপ করুন, তারপর SMS টি পাঠিয়ে দিন 26969 এই নাম্বারটিতে। আমরা অপেক্ষায় থাকবো আপনার পাঠানো SMS এর, কারণ প্রত্যেক সপ্তাহে আমরা নতুন নতুন বন্ধুদেরকে খুঁজি যাদের কাছ থেকে ভৌতিক অভিজ্ঞতাগুলো শুনি। আজকেও কিন্তু এমন তিনজন অভিজ্ঞ বন্ধু যারা দীর্ঘদিন ধরে ওয়েট করছেন ভূত স্টুডিওতে আসবার জন্য, বিভিন্ন সময় তারা রেজিস্ট্রেশন করেছেন, এমন তিনজন বন্ধুকে আজকে ইনভাইট করেছি এই, এবং আমি আশা করি তাদের প্রত্যেকের ঘটনাগুলো আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আমাদের আজকের এই এপিসোডের আমাদের প্রথম যে অতিথি সে আমাদের জাগো FM পরিবারের একজন সদস্য, টিম ভূত স্টুডিওর সাথে দীর্ঘদিন ধরে সে আছে, আমরা প্রায়শই তার কাছ থেকে বেশ অদ্ভুত ভূতুড়ে কিছু ঘটনা শুনে থাকি। সে আর কেউ নয়, সে আপনাদের খুব পছন্দের একজন আরজে, যার নাম হচ্ছে আরজে সুজানা। সুজানা, আর বেশি ভনিতায় যাব না, একদম শুরু থেকেই ঘটনাগুলো শুনতে চাই, কারণ আমার বন্ধুরা ওয়েট করছে কখন তারা ভৌতিক ঘটনাগুলো শুনতে পারবে। সো শুরু হোক তোমার ঘটনা।
ধন্যবাদ ভাইয়া আমাকে সুযোগ করে দেবার জন্য। আমি কিছু আসলে ঘটনা কালেক্ট করি, সেই উদ্দেশ্যে আজকের ভৌতিক কিছু গল্পটি আপনার সঙ্গে আছে, এবং যারা শ্রোতা বৃদ্ধ রয়েছেন সকলকে আসসালামু আলাইকুম, আমি সুজানা আছি আপনাদের সকলের সঙ্গে। ভাইয়া আজকের আমার কাছে যে কালেক্টেড স্টোরিটা আছে, এটা যখন আমি যার কাছ থেকে শুনেছি তার কাছ থেকে শোনার পর নিজেই একটু মানে একটু ভীত হয়েছি, তবে কেমন যেন একটু আশ্চর্য লাগলো যে এরকমটাও আসলে হয়ে থাকে। তাও আবার আমাদের নিজেদের দেশেরই একটি গল্প। হ্যাঁ, সালটা একটু বেশ খানিকটা আগের, তবে হচ্ছে সবকিছু মিলিয়ে আসলে যদি বলতে হয় সেক্ষেত্রে বলতে হবে বেশ ভয়ানক একটি ঘটনা। তো কথা না বাড়িয়ে আমি আসলে গল্পের মাঝেই চলে যেতে চাচ্ছি। ভূত পেতনিতে আসলে যতটুকু ধারণা আমার কাছে ছিল তার থেকে ধারণা বোধহয় দিন দিন আরো বেশি বেড়ে যাচ্ছে, বা এটা কি ভয় পাওয়ানোরই একটা ব্যাপার কিনা জানি না, তবে যিনি আমাকে জানালেন এই ব্যাপারটি সম্পর্কে, তিনি বাবুরহাট নামের একটি অঞ্চলে থাকেন, সেই অঞ্চল থেকে তিনি আসলে শেয়ার করেছেন পুরো ঘটনাটি। তার ভাষ্যমতে তিনি যেভাবে বলেছেন আমি সেভাবে আসলে বলবার চেষ্টা করছি। বরিশালের বাবুরহাটের একটি ঘটনা। লোকটার নাম ছিল কানামামা। আমার মা এবং আমার খালারা তাকে কানামামা বলেই ডাকত। লোকটা আজন্ম অন্ধ। আমি জানতাম অন্ধদের একটা ভালো গুণ আছে, তারা যে রাস্তা দিয়ে বারবার যাতায়াত করে সে রাস্তায় দিনের যে সময় তাকে রেখে আসা হোক না কেন, তারা ঠিকই রাস্তা চিনে আসবে নিজ বাড়িতে। কিন্তু কানামামার ক্ষেত্রে তা ছিল একদমই অন্যরকম। তিনি না নিজ গ্রাম থেকে কয়েক মাইল পথ পাড়ি দিয়ে অন্যান্য গ্রামে চলে যেতেন। এরকম ঘটনাটি কয়েকবার ঘটেছিল, কিন্তু একদিন রাতের বেলা যেটা হল সেটার জন্য ভাইয়া আমি নিজে শুনেও আসলে অনেক ভীতস্ত হয়েছি, জানাচ্ছিলাম সে কথাটি। তো কানামামা যেটা করলেন, অন্যান্য গ্রামে তিনি চলে যেতেন, আবার নিজে নিজেই আসলে নিজ বাড়িতে ফিরে আসতেন। তবে সেই দিন রাতে ঘটল অন্য এক ধরনের ঘটনা। কানামামা আস্তে করে এক বাড়িতে ঢুকলেন, দরজার সামনে দাঁড়িয়ে নিজের শরীর ঝাড়তেন এবং যাহ যাহ বলে ধমক দিতেন, এবং ধমকটা এমন সুরে হতো যে খুব বিরক্ত, খুব বিধ্বস্ত, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে এখনই শরীরের ভেতরে কিছু একটা গায়ের ভেতরে কাটা ধরেছে, যেটাকে তিনি বলছেন যে আমাকে ছেড়ে দে, যা যা এখান থেকে, ঠিক এরকম একটা ব্যাপার ছিল। তারপর যেটা হলো, হঠাৎ করে তাকে একজন ওঝা মানুষের কাছে নিয়ে গেল, যেহেতু গ্রামের কথা বলছি, সেখানে তখনও আসলে এরকম কোন ধরনের ঘটনা ঘটলে ওঝাদের কাছে নিয়ে যাওয়া হতো। লোকে মুখে জানা যেত তিনি নাকি কালা জাদু করতেন, তার সাথে কিছু জিন এবং পেতনি সর্বদা চলাফেরা করত। এই ঘটনাটি এইটুকু লাইন শোনার পর আমার কাছে মনে হয়েছিল তিনি বোধহয় ওঝা যিনি ছিলেন তার কথা বলছিলেন, কিন্তু ব্যাপারটা আসলে সেটা ছিল না। যিনি ওঝা তিনি আসলেন এবং কানামামাকে দেখলেন। দেখার পর ওঝা নিজেই এতটা ভয় পেলেন এবং তাড়াতাড়ি ওখান থেকে তিনি চলে গেলেন এবং বললেন ঠিক একই কণ্ঠে যে যা যা আমাকে ছেড়ে দে, এরকম একটা কণ্ঠে তিনি তাড়াতাড়ি সেখান থেকে দৌড় দিয়ে পালালেন। তারপর বাড়ির সবাই মোটামুটি খুব চিন্তিত যে কানামামার হয়েছে কি আসলে। এরপর আস্তে আস্তে ওনার চাল চলন সবকিছু একটু অন্যরকম হয়ে যেতে লাগলো এবং তিনি এমনভাবে নিজেকে আসলে সবসময় সবার সামনে থাকতেন, মানে তাকে দেখে আপনার মনে হবে সবকিছু ঠিক আছে। কিন্তু যখনই রাত হতো আস্তে আস্তে তার ভেতরে একটা অন্যরকম ব্যাপার কাজ করত। এরপর জানা গেল লোকে মুখে তিনি নাকি কালা জাদু করতেন। আচ্ছা, এটা কি বিশ্বাস করা যায় যে একজন কানা মানুষ তিনি কালা জাদু করেন এবং তার সাথে জিন বা পেতনি সর্বদা থাকে এবং তিনি তাদের সাথে কথা বলেন? ব্যাপারটি কিন্তু নিয়ে প্রথমত তেমন কেউ আসলে সাড়া দেয়নি। পরবর্তীতে যে ছেলেটির গল্প আমি বলছিলাম, সেই ছেলেটি আমাকে তার নামটা জানাতে আসলে নিষেধ করেছেন। তো তিনি বললেন যে আমার মামার এই অবস্থাতে আমি একদম তাকে ফেলে আসতে পারলাম না, চলে গেলাম গ্রামে এবং তারপর মায়ের মুখে সবকিছু শুনলাম যে মামার এই অবস্থা, এবং মামা রাতের বেলায় শুধুমাত্র এক গ্রাম থেকে অন্য গ্রামে চলে যেতেন এবং যেই গ্রামে তিনি যেতেন সেই গ্রামে, এটা অনেক অনেক বছর পর জিনিসটা বের হলো, যেই গ্রামে যেতেন সেই গ্রামে সেই রাতে কেউ না কেউ খুন হতেন। তারপর আস্তে 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 ঘটনাগুলো যখন আমার কাছে, অর্থাৎ ওই ছেলেটির কাছে সবকিছু একটু ঘোলাটে মনে হল, তো ছেলেটা একদিন মামার সাথে কনভারসেশনে বসলেন, কথা বললেন যে মামা আপনার হয়েছে কি। কানামামা খুব একটা কথা বলতেন না, কিন্তু হঠাৎ করে কেন জানি সেদিন তিনি কথা বললেন এবং জানালেন একটু অন্য রকম কণ্ঠে। কণ্ঠটা ছেলেদের কণ্ঠ ছিল না, কণ্ঠটা একটি মেয়েলি কণ্ঠ ছিল। এবং সেই মুহূর্তে ছেলেটা একদম ভয় পেয়ে দৌড়ে মায়ের কাছে গেল এবং বলল, মা, মামা, মামা এমন করে কেন কথা বলছে? তারপর মা ছুটে এলেন। মা আসার পর জাস্ট জিজ্ঞেস করলেন যে, ভাই, আপনি আপনি ঠিক আছেন? কানা মামা বললেন, হ্যাঁ, আমি তো ঠিক আছি। এবং তিনি তার নিজ কণ্ঠে, নিজ স্বরে ফিরে আসলেন। তো ছেলেটা তখনও বুঝতে পারছেন না যে কি ব্যাপার, একটু আগে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটল, অথচ মা যখন ফিরে আসলেন, কানা মামা একদম আগের মতো। তাহলে একটু আগে কি ঘটল? এটা কি আসলে কোনো ঘটনা ছিল, নাকি আমি দুঃস্বপ্ন দিনের বেলায় দেখছিলাম? এই ছিল দিনের ঘটনা আস্তে আস্তে। তারপর দিন যত গড়িয়ে যাচ্ছে, কানা মামা আস্তে 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 কেমন জানি একটা রূপে রূপান্তরিত হচ্ছেন, এবং সেটা ভীষণ ভয়ানক। তো যেহেতু ওর কলেজ ছিল, ওকে চলে যেতে হয়েছিল, তো ও যতখানি জানালো যে আমি কলেজে ফেরত আসি, কলেজ করছি, তারপর বেশ খানিকটা বছর পর আবার মামার সাথে দেখা করতে যাওয়া। কানা মামাকে ঠিক তার 4-5 বছর পর যখন ছেলেটি দেখল, সেই কানা মামা আর এই কানা মামার ভেতরে অনেক তফাত। সেই কানা মামা এখন আর বাড়িতে থাকেন না, একটা বিশাল বৃহৎ আকারের গাছ, যে গাছটা দেখলে আপনার দিনের বেলায় মনে হবে যে কি জানি রয়েছে, এবং গাছের পাতাগুলো সর্বদা বোধহয় ঝরে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এবং কানা মামা তার বসতি গড়েছেন সেই বৃক্ষের সাথে। হঠাৎ ভয় লাগল, ছেলেটি ভাবলেন যে যাব কানা মামার কাছে। তারপর চিন্তা ভাবনার পরে হঠাৎ করে ভাবলেন যে যাই, কথা বলি। যদিও এর আগে তার একটি ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছিল মামার সাথে, কিন্তু তখনও না, মামা ঠিকঠাক ছিলেন মোটামুটি। হ্যাঁ, মেইনলি সেই কণ্ঠস্বর ছেলেটি কোনোদিনই ভোলেননি। তারপর আস্তে আস্তে মামার কাছে যতটুকু এগিয়েছে, গ্রামবাসীরা আগেই সতর্ক করে দিয়েছিলেন যে এইখানে এই বৃক্ষের সামনে কেউ যাবে না, কিন্তু ছেলেটি মানল না, তার মামাকে দেখতে হবে, মামার কাছে যেতেই হবে। তারপর আস্তে আস্তে মামার কাছে গেল, গিয়ে খুব সুন্দর স্বরে বলল, মামা কেমন আছো? এবং তখন সেই মুহূর্তে মামার যে কণ্ঠ ছেলেটি শুনতে পেল, সেটার জন্য ভাইয়া আমি আমি যখন ওর মুখে কথাগুলো শুনেছি, আমি নিজেও আসলে অনেক ভয় পেয়েছি। মামার কণ্ঠ তখন একটা একটা বৃক্ষের থেকে মনে হলো যে বৃক্ষ যেরকম বড় হয়, মামা সেরকম অদ্ভুত রকমের, সেরকম লম্বা হয়ে যাচ্ছিলেন, এবং ভারী কণ্ঠে এমন একটা কণ্ঠ তৈরি হলো যেটা হয়তোবা মানুষের কণ্ঠ নয়। সেরকম কণ্ঠে তিনি খুব স্বাভাবিক স্বরে তিনি উত্তর দিলেন, আমি আমি ভালো আছি। মামার এই অবস্থা দেখে ছেলেটা দৌড় দিয়ে সেখান থেকে পালিয়ে গেল, কারণ মামার পরিস্থিতি যেটা হলো যে বৃক্ষের সমান তিনি উঁচু হয়ে গেলেন, কেমন করে, এটা কিভাবে সম্ভব? কিন্তু এরকম একটা ঘটনা যখন ছেলেটি দেখল, তারপর মায়ের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল যে, মা, মামার কি হয়েছে, মামা এরকম কেন করছে? তখন মা সেই মামার গল্প বললেন, আসল গল্প। সে গল্পটি হচ্ছে, কানা মামা আসলে ছোটবেলায় কানা ছিল না। একবার বাড়ির এক কোনায় এক পাশে, ঠিক পুকুর পার হবে হয়তো, সেখানে ছোট্ট মামাটি একদিন খেলা করছিলেন। হঠাৎ তার ভেতরে কি জানি একটা, এটাকে বস্তু বলবো, এটাকে অদৃশ্যমান কিছু বলবো কিনা জানি না, এগুলো অনেক পরে যদিও আসলে বের হয়েছে, তবে ওই মুহূর্তে আসলে ছেলেটাকে বোঝানো দরকার ছিল। মা বললেন যে, ছোটবেলায় তোর মামার শরীরে এক জিনের বসবাস তৈরি হয়, এবং তারপর থেকে আস্তে 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 করে তিনি চোখে দেখতে পাচ্ছিলেন না, ছোটবেলার রোগ সেটা নয়, কিন্তু যখন শুরুতে, একদম শুরুতে যখন মামার 3-4 বছর বয়স, তখন এ ধরনের কোনো সমস্যা তৈরি হয়নি। যদিও তিনি পজেসড হয়েছেন ওই জিন দ্বারা, ততদিনে মামা আপাতত ঠিকই ছিলেন, বাট যতটুকু বড় হচ্ছিলেন ততই তার পাগলামো বেড়ে যাচ্ছিল এবং তার কণ্ঠ মাঝে মাঝে এরকম মেয়েলি হয়ে যাওয়া, মাঝে মাঝে প্রকাণ্ড আকার ধারণ করা, এই ব্যাপারগুলো আসলে মা জানতেন। কিন্তু কানা মামার তো কেউ ছিল না, একটি বোন ছাড়া। তাই বোন সব কিছু মেনে, সবকিছু বুঝে কানা মামাকে তার সঙ্গেই রাখতেন। এবং বিয়ের পরও আসলে সেটাই হয়েছে, সে কারণেই আসলে মামার সাথে এই ছেলেটারও বেড়ে ওঠা। কিন্তু ছেলেটার সাথে, ছেলেটা কখনো মামার কাছ থেকে এরকম কোন ধরনের জিনিসই দেখেনি। তো হঠাৎ করে যখন কলেজ পড়ুয়া এই ছাত্রটি এরকম অবস্থা দেখলেন, যেই পছন্দের মামা, কানা মামা বলে ডাকা, তার সাথে এরকম কিছু ঘটছে এবং এর কোনো ধরনের ওষুধ নেই তাকে ঠিক করার, তাকে সারানোর। তারপর ঠিক অনার্স পাশ করার পর যখন ছেলেটি মামাকে ফের দেখতে যায়, তখন মায়ের কাছে শোনা এই গল্প তাকে এতটাই ইমোশনাল করে দেয় যে তার ইচ্ছে করছিল আবার ছুটে যাই মামার কাছে এবং মামাকে গিয়ে হয়তোবা জড়িয়ে ধরি, তাহলে হয়তোবা সবকিছু ঠিক হয়ে যাবে। ছেলেটা আবার গেল, যাবার পর মামা বলে চিৎকার দিয়ে বলল, মামা তুমি ঠিক আছো, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। হয়তোবা আপনাদের কাছে মনে হতে পারে যে এ ধরনের শব্দগুলো, এ ধরনের বাক্যগুলো খুবই নর্মাল, কিন্তু এগুলো এক ধরনের সম্পর্ক। মামার কাছে যখন গেল ছেলেটা, গিয়ে যখন এরকম চিৎকার করে কোনো ভয় ছাড়া, হঠাৎ করে মামার জানি কি হলো এবং তিনি নিঃশ্বাস নিতে নিতে এমন একটা প্রকাণ্ড আকার ধারণ করলেন যে হঠাৎ করে কি জানি একটা বের হয়ে গেল এবং একদম নর্মাল। হঠাৎ করে তিনি চোখের সামনে একটা যুবক দেখতে পেলেন এবং সেই যুবকটা তিনি চিনতে পারলেন না, কিন্তু যেহেতু যুবকের কথা তিনি সারা জীবন শুনেছেন, তিনি বুঝতে পারছেন যে হয়তোবা আমার আপন কেউ হবে। তখন ছেলেটা মামাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, মামা তুমি আমার সেই কানা মামা, দেখো আমাকে। ঠিক তারপর থেকে এই কানা মামা সুস্থ হয়ে গেলেন এবং কানা মামা আর কানা থাকলেন না। ছেলেটির গল্পটি এতটাই আসলে আমাকে মুগ্ধ করেছে কিনা আমি ভয়ও পেয়েছি এবং মুগ্ধ হয়েছিলাম। তারপর মনে হলো যে এরকম অন্য রকমের একটি গল্প আজকে ভূত স্টুডিও শোতে আপনাদের সঙ্গে শেয়ার করি, সাথে আমাদের যারা শ্রোতা বন্ধু রয়েছেন হয়তোবা গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম কালেক্টেড কিছু গল্প থাকলে ভাইয়া অবশ্যই অবশ্যই আরেকটি বার আমি সুযোগ চাই, অবশ্যই আসব ভূত স্টুডিও শোতে। ধন্যবাদ।
থ্যাংক ইউ সো মাচ সুজানা, খুব ভালো লাগছিল তোমার ঘটনাটা শুনতে এবং এমন এমন অদ্ভুত ভুতুরে গল্পগুলো কিংবা ঘটনাগুলোই কিন্তু আমরা শুনতে চাই আপনাদের কাছ থেকে, যারা আগামী পর্বে আমাদের ভূত স্টুডিওতে আসতে চান এবং আপনার জীবনের ভৌতিক ঘটনাগুলো রেডিওতে শেয়ার করতে চান। তারা এই মুহূর্তে মোবাইলের মেসেপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন RBS, স্পেসে লিখুন আপনার নাম, স্পেসে আপনার লোকেশন, স্পেসে আপনার প্রফেশন, লিখে পাঠিয়ে দিন SMS-টা 26969 এই নাম্বারটিতে। সুজানা যখন আমাদেরকে তার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সের কথা বলছিল, ঠিক সেই সময় বিভিন্ন জায়গা থেকে অনেক অনেক বন্ধুরা কিন্তু তাদের জীবনের বেশ কিছু ভূতুরে এক্সপিরিয়েন্স আমাকে পাঠিয়েছে, ইভেন তাদের মতামতও লিখেছে। আমি দু একটা নাম পড়ে ফেলতে চাই। নাইমা যুক্ত হয়েছেন ঢাকার পল্লবী থেকে, বুধুদয় ভাই আজকের ঘটনাটা ভালো লাগলো, আমার কাছেও বেশ কিছু ঘটনা রয়েছে, আমি আগামী পর্বে ভূত স্টুডিওতে আসতে চাই। আমি আপনাকে জানিয়ে দিয়েছি অলরেডি যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, মাত্রই নিশ্চয়ই আপনি রেজিস্ট্রেশন করবেন এবং আগামী পর্বে হয়তো আপনার সাথেও আমার কথা হতে পারে। আমাদের সাথে জয়েন করেছে মকসুদ, আমাদের সাথে জয়েন করেছে টুটুল, তিনি বলেছেন আজকের এপিসোডের প্রথম ঘটনাটা তার ভীষণ ভালো লেগেছে, সুজানার গল্প বলার ধরনটা তার কাছে ভীষণ ইন্টারেস্টিং মনে হয়েছে, এটাও তিনি জানিয়েছেন, থ্যাংক ইউ। অ্যান্ড জয়েন করেছেন আমাদের সাথে বন্ধু, নাম হচ্ছে পারভেজ, তিনি কুমিল্লার 14 গ্রাম থেকে জানিয়েছেন আজকের প্রথম ঘটনাটা তার বেশ ভালো লেগেছে, সুজানাকে সে থ্যাংকস জানিয়েছে। ধন্যবাদ সুজানা এত চমৎকার ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছে চট্টগ্রাম
থেকে আমাদের বন্ধু মাইশা, এবং সেখানে রয়েছেন আমাদের সাথে তানভীর, চট্টগ্রামের আগ্রাবাদ থেকে যুক্ত হয়েছেন এই বন্ধুটি আমাদের সাথে। আমাদের সাথে ঢাকার গুলশান একে রয়েছেন বাবু ভাই, তিনিও যুক্ত হয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে। ফেসবুকে দেখতে পাচ্ছি www.facebook.com/jagofm, এখানটাতে চোখ রাখলে আমাদের সাথে আসিফ যুক্ত হয়েছেন আমাদের বন্ধু। আমাদের সাথে এখানে পটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন মারুফ ফেসবুকে। আমাদের সাথে কলকাতার অনেক বন্ধুরা রয়েছেন, প্রিয়াঙ্কা রয়েছেন তাদের মধ্যে একজন। তিনি বলছেন, দাদা তোমাদের এই শোটা আমার ভীষণ ভালো লাগে, আমারও ভালো লাগে তোমরা যখন এই কথাগুলো বলো। আমাদের সাথে আমাদের বন্ধু আরো অনেকে রয়েছেন, সৌদি আরব থেকে যুক্ত রয়েছেন মাকসুদ, আমাদের সাথে যুক্ত রয়েছেন তারেক, আমাদের সাথে দুবাই থেকে যুক্ত রয়েছেন আফসানা নামে একটি বন্ধু। এবার আমি আমার ফেসবুক পেজে চলে যেতে চাই, www.facebook.com/rjudoy, এখানেও কিন্তু প্রচুর বন্ধুর ভিড়। অলরেডি এখানে আমাদের সাথে জয়েন করেছেন বন্ধু, নামটি হচ্ছে নুসরাত, যুক্ত রয়েছেন আমাদের সাথে এখানে মৌনতা, যুক্ত রয়েছেন আমাদের সাথে ফাহিম, যুক্ত হয়েছেন হাসান, যুক্ত রয়েছেন আমাদের সাথে ফারাবি, যুক্ত রয়েছেন কায়নাথ সহ আরো অনেক অনেক বন্ধু। ভালো লাগছে যে আপনারা বিভিন্ন জায়গা থেকে এই রাত বিরাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং আপনাদের মনের কথাগুলো শেয়ার করছেন। আগামী পর্বে আপনিও যদি চান আপনার জীবনের ভৌতিক এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে এই হট সিটে বসে, তাহলে কি করবেন? এখনই আপনার মোবাইল ফোনে মেসেজ ফেলে চলে যাবেন, গেট অ্যাপ করে ফেলবেন শুরুতে RBS, স্পেস নিজের নাম, স্পেস নিজের লোকেশন, স্পেস নিজের প্রফেশন, লিখে পাঠিয়ে দিবেন 26969 এই নাম্বারটিতে। রাইট নাও আই নিড এ ব্রেক, যেহেতু ভূত স্টুডিও চলছে, ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পটাটা। আর এই প্রাণ পটাটার কথা যদি আলাদা করে না বলি তাহলে কেমনে হবে বলেন? প্রাণ পটাটা এটা আমাকে কনফিউজড করে দেয়, কারণ এটা যখন আমি বাইটস দেই মানে তার আগে পর্যন্ত এটাকে আমার চিপস মনে হয়, কারণ কি এর ক্রিসপিনেসটার কারণে এটাকে চিপস মনে হয়। আবার যখন বাইট দেই তখন মনে হয় বিস্কিট। সো প্রাণ পটাটা চিপস না বিস্কিট, এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন রয়েই গেছে। সো আপনারাও যদি কনফিউজড হয়ে থাকেন আমাকে জানান, আর যারা এখন অব্দি ট্রাই করেন নাই তারা ডেফিনেটলি ট্রাই করে দেখেন। সো আই নিড এ ব্রেক, ছোট্ট একটা বিরতিতে যাব, অল্প একটা সময় নিব আপনার কাছ থেকে। এরপর যখন ফিরছি তখন সঙ্গে থাকছেন আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অতিথি। কোথাও যাবেন না, থাকুন জাগো এফএম 94.4 এ, কারণ চলছে ভূত স্টুডিও।
দোস্ত চল আজকে মুভি দেখি,
সাথে কিছু একটা তো লাগে খাওয়ার জন্য। বিস্কিট নিয়ে আসছে দাঁড়া।
না চিপস নিয়ে আয় দোস্ত।
আরে প্রাণ পটাটা নিয়ে আয়, বিস্কুটের স্মুথনেস আর চিপসের ক্রিসপিনেস দুটোই পাবি।
আরে এ তো দেখছি একের ভিতর দুই,
তাহলে তো পটাটার সাথে ফাটাফাটি মুভি নাইট হবে দেখছি, তাড়াতাড়ি নিয়ে আয়।
বন্ধুদের সাথে হুটহাট মুভি নাইটে পাশে থাকুক, ক্রিসপি আর স্মুথ স্বাদের অনন্য কম্বিনেশন প্রাণ পটাটা। প্রাণ পটাটা, স্বাদ আর স্বাস্থ্যের শেষ কথা।
Wonder layer cake, bite a bite a wonder.
Oh, the studio.
Bhoot Studio, brought to you by Pran Potata.
বিরতির পর আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এর ভূত স্টুডিওতে। ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা, আপনার বন্ধু আর যে উদয় রয়েছে আপনার সাথে। বিরতিতে যাবার আগে বলেছিলাম যে আসার পরপরই আমাদের সাথে দ্বিতীয় গেস্ট যুক্ত হয়ে যাবেন। অলরেডি তিনি চলে আসছেন আমাদের সাথে, যিনি রয়েছেন তিনি হচ্ছেন মাকসুদ ভাই। মাকসুদ ভাই, একদম সরাসরি ঘটনাতে যেতে চাই, কারণ আমরা যেহেতু ব্রেকে ছিলাম, এই ব্রেকে আমি কিন্তু খেয়াল করেছি অনেক বন্ধুরা ওয়েট করছে যে আরো কিছু দুর্ধর্ষ ঘটনা শুনতে চাই। সো মাকসুদ ভাই, আপনার কাছে আমি জানি অনেকগুলো ঘটনা রয়েছে, চলেন এবার শুনি আপনার কাছ থেকে সেই ঘটনাগুলো, বলুন।
আসসালামু আলাইকুম, ধন্যবাদ উদয় ভাই। আমার নাম মোহাম্মদ মাকসুদুল হক, আমি আসছি মোহাম্মদপুর থেকে। আমি এখন আমার প্রথম ঘটনাটা শুরু করছি। আমার প্রথম ঘটনাটা হলো 2010 সালে আমার শ্বশুর বাড়িতে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি এবং আমার ওয়াইফ দুইজনে আমরা আমার শ্বশুর বাড়ি নেত্রকোনায় কলমাকান্দা থানায় ওখানে বেড়াইতে যাই। বেড়াইতে যাওয়ার পরে আমার শাশুড়ির ভাইয়ের ছেলে, মানে আমার মামা শ্বশুরের ছেলে, আমার সম্বন্ধী, উনি আমাদেরকে দেখতে আসে। দেখতে আসার পরে উনি বিকেল হয়ে গেছে, আস্তে আস্তে তখন আমার শাশুড়ি রান্না বান্না করলো, উনি আবার আমাদেরকে দেখে চলে যাওয়ার জন্য রেডি হয়েছে। তখন আমরা ওনাকে জোরাজুরি করলাম যে একটু থাকেন, খানাদানা খেয়ে যান। তখন আসরের সময় প্রায় হয়ে গেছে, খানাদানা খাওয়ার পরে উনি চলে যান। তখন ওনাকে আমরা আগায় দিতে গেলাম। আগায় দিতে যাওয়ার পরে, কতটুক যাওয়ার পরে উনি বলতেছে যে মাকসুদুল, আমার তো টয়লেট করতে হবে। তখন আমি বললাম যে চলেন তাহলে বাড়িতে যাই। বাড়িতে যায় ওয়াশরুম সেরে তারপরে আপনি যাবেন। কই না, সন্ধ্যা যেহেতু হয়ে গেছে তো এদিকে কোথাও ওয়াশরুমটা করি। তখন আমার এক চাচা শ্বশুরের বাড়িতে উনি ওয়াশরুম করতে গেলেন। উনাদের ওয়াশরুমটা ছিল আপনার বাড়ির একদম পেছনে, এখানে ঝুপজার ছিল, এখানে নারিকেল গাছ, সুপারি গাছ, তারপরে চাউ গাছ, এগুলার ভিতরে ওয়াশরুমটা করা। তখন উনি ওয়াশরুমের ভিতরে ঢুকলেন। ঢুকার সাথে সাথে উনি অনুভব করতে পারলেন যে ওয়াশরুমটা একটু কেঁপে উঠল। যখন ওয়াশরুমটা একটু কেঁপে উঠল, উনি তাড়াহুড়া করে ওয়াশরুম করে ওয়াশরুম থেকে বের হইলেন। বের হওয়ার পরে উনি বলতেছে যে তাহলে আমি চলে যাই, তো তোমরা থাকো। তো বললাম ঠিক আছে, থাকবেন না যেহেতু তাহলে আপনি চলে যান। তখন উনি যাওয়ার পথে ওনার হঠাৎ করে মাথাটা খুব দড়া দড়া লাগতেছে। কতটুক গেছে হয়তো এক মিনিট এরকম যাওয়ার পরে, তখন পিছন দিকে তাকায় আমাদেরকে হাত দিয়ে ইশারা করতেছে এবং ডাকতেছে। আমরা একটু তাড়াতাড়ি গেলাম ওনার কাছে। যাওয়ার পরে দেখলাম উনি আস্তে আস্তে মাটিতে বসে পড়ছে, চোখগুলো লাল হয়ে গেছে, মাথাটা প্রচন্ড গরম। তখন বললাম যে আপনি কি বাড়িতে চলে যাবেন, কি হয়েছে আপনার, খারাপ লাগতেছে? হঠাৎ করে আমার শরীরটা জানি কেমন লাগতেছে, খুবই খারাপ লাগতেছে, তা আমাকে একটু ধরো। তো আমরা ধরে ওনাকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে, ওখানে নেওয়ার পরে উনি বলতেছে যে আমার মাথায় একটু পানি দাও। তখন ওনার মাথায় আমরা পানি দিতে শুরু করলাম। পানি এক দুই মিনিট পানি দেওয়ার পরে ওনার খিচুনি শুরু হইল। খিচুনি, এমন খিচুনি খেঁচতে খেঁচতে একদম মাটির উপরে উঠে যায়। তখন আমরা তাড়াহুড়া করে ডাক্তার খবর দিলাম। ডাক্তার এসে প্রেশার মাপল, মাপার পরে ডাক্তার কিছু ধরতে পারে না, গ্রামের ডাক্তার। না ধরতে পারার কারণে উনি ওষুধ কিছু দিছে যে দেখেন আপনারা যদি এই ওষুধে যদি ভালো না হয় তাহলে আপনারা সদর হাসপাতালে নিয়ে যান। তখন আমরা ওষুধ খাওয়াইলাম, সারা রাত এরকম অবস্থা। তখন খিচুনিটা একটু কমছে, কিন্তু উনি চোখগুলো আগুনের মতো লাল হয়ে রয়েছে এবং আমাদের দিকে যে তাকায় আমাদের অনেকটা ভয় ভয় কাজ করে। ওনার চোখগুলো অনেক বড় বড় লাল। তখন আমরা উনাকে জিজ্ঞেস করলাম যে আপনার কি বেশি খারাপ লাগে? উনি বলতেছে কোনো কথা বলে না, না বলে মাথা একটু ইশারা করে আর ওই দরজার দিকে চায় থাকে। সারাক্ষণ উনি দরজার দিকে চায় থাকে আর চোখ বড় করে করে, সারা রাত কোনো ঘুম নাই। তারপরে আমরা সকালে উঠলাম, ওনাকে নিয়ে আমরা সদর হাসপাতালে গেলাম। ওইটা হাসপাতালটা ছিল কলমাকান্দা সদর হাসপাতাল। ওখানে যাওয়ার পরে আমরা ওনাকে ভর্তি করলাম, ট্রিটমেন্ট শুরু করলাম। তখন উনি ডাক্তাররা কোনো রকম কোনো অসুখ খুঁজে পাইতেছে না, কোনো সমস্যা খুঁজে পাইতেছে না। দুই দিন ওখানে রাখলাম। রাখার পরে ডাক্তার রেফার করল ময়মনসিংহ হাসপাতালে, সদর হাসপাতালে। তখন আমরা নিজেরা বসে একটু আলোচনা করলাম যে আসলে ডাক্তার যেহেতু কোনো সমস্যা খুঁজে পাইতেছে না, তাহলে আমাদের মনে হয় একটু কবিরাজ দেখানো দরকার। তখন আমরা সবাই মিলে সদর কি বলে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার কথা বইলে আমরা ওনাকে বাড়িতে নিয়ে গেলাম। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওনাদের বাড়ির কাছেই একটা কবিরাজ আছে, খুব ভালো কবিরাজ, ওনার কথা আমরা বলা বলি শুরু করলাম যে ওনাকে আমরা আনব, ওনাকে দেখাব। যখন আমরা ওনার কথা বলা শুরু করলাম তখনই রুগী উইটা বৈশা সবাইকে ধমক দেওয়া শুরু করল যে ওনাকে কেন আনতে হবে, কবিরাজ লাগবে না, কোনো কবিরাজ নাই, আমি এমনিতে ভালো হয়ে গেছি, কবিরাজ দেখানোর দরকার নেই। তখন আমরা সবাই একটু আতঙ্কিত হইলাম এবং বুঝতে পারলাম যে ওনার সাথে কিছু একটা হচ্ছে, কোনো জিনের গত জিনগত সমস্যা হইতেছে। তখন আমরা কবিরাজকে নিয়ে আসলাম, যখন আমরা কবিরাজকে নিয়ে আসলাম তখন উনি শোয়া থেকে উইটা কবিরাজের উপরে হামলা শুরু করল এবং দাও নিয়ে হামলা শুরু করলো। আমরা 10-15 জন লোক ওনাকে ধরে রাখতে পারি না, এত পরিমাণ শক্তি ওনার শরীরে। আমরা 10-15 জন পুরুষ মানুষ, উনি তো একদম হ্যাংলা পাতলা মানুষ, তারপরও ওনার সাথে আমরা পারি না, উনি কবিরাজকে মাইরা ফেলাইব। তখন কবিরাজ বলতেছে তোমরা শক্ত করে ধরো। আমরা শক্ত করে ধরলাম, দাও টাকা এরা করে নিলাম। নেওয়ার পরে আপনার শুয়ায় দিলাম, শুয়ে তো থাকতে চায় না, কবিরাজ ঝাড়ফু শুরু করলো, কবিরাজে অখণ্ড ভাষা গালাগালি শুরু করলো। গালাগালি শুরু করার পরে কবিরাজ ওনাকে হাতের আঙ্গুলে ধরল, দইরা আবার জার ফুক দিল। তখন বলতেছে যে তুই আমার ছাইড়া দে, তোরে তো আমি ছাড়তে চাই না, তুই আমাদের মারতে আইসোস, তোর সাথে তো আমার একটু বোঝাপড়া আছে। কয়ে যদি বোঝাপড়া করতে চাস তাহলে রুগী বাঁচবে না, ওকে মেরে ফেলব। তখন কবিরাজ, উনি খুব ভালো মানের কবিরাজ, ভালো কবিরাজ, তখন উনি আরো জার ফুক দিতে থাকলেন। এক পর্যায়ে বলতেছে তুই কোথেকে দর্শস, কেন দর্শস। তখন জিনটা বলতেছে যে ও ওয়াশরুমে গেছে, আমি ওই দিক দিয়ে যাইতেছিলাম, আমি ওখানে বিশ্রাম করছিলাম নারিকেল গাছের মধ্যে, ও এখানে যায় আমার বিশ্রামে ডিস্টার্ব করছে, ওয়াশরুম করতেছে ওই অবস্থা, তখন আমি ওর উপরে বড় করছি। এখন কিভাবে যাবি, ভালো ভালো যাবি নাকি কোনো আমাদের শক্ত কোনো এ করতে হবে। কয় না আমি যাব না, ও আমার সমস্যা করছে, আমার যাত্রাপথে বাধা দিচ্ছে, ও আমার ওয়াশরুম করছে আমার সামনে, এই জন্য আমি ওরে দৌড়ছি, ওরে আমি সহজে ছেড়ে যাব না। তখন কবিরাজ বলল যে তোমরা একজন বাজারে যাও, বাজারে গিয়ে এই স্বর্ণকারের দোকান থেকে গিয়ে বলো যে রূপা দিয়ে স্বর্ণ মিক্স করে তামা এরকম কয়েকটা কেমিক্যালের নাম বলল, ওইগুলা দিয়ে মিক্স করে একটা রূপার তাবিজ এবং রূপার একটা চেন বানিয়ে নিয়ে আসো। তখন যায় রূপার চেন রূপার তাবিজ নিয়ে আসলো, আর এদিকে কবিরাজ ওনাকে জার ফুক দিয়া জিনটাকে ওনার শরীর থেকে বের করে দিল। বের করে দেওয়ার পরে উনি ওই রূপার তাবিজ এবং রূপার চেন এটার ভিতরে তাবিজ লেখা ভিতরে বইরা, তারপরে এটা মোমবাতি দিয়ে আটকে দিয়া ওনার গলায় পরায় দিছে। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত উনি ভালো আছে। এই ছিল আমার প্রথম ঘটনা। এখন আমি আমার দ্বিতীয় ঘটনাটা বলতেছি। এই ঘটনাটা ঘটছে তখন আমার বয়স 9 অথবা 10, আমি ক্লাস 4-এ পড়ি। এটা 1993 সালের ঘটনা। এখন এটা হচ্ছে রাঙ্গামাটি জেলা লংগদু উপজেলায়, ওখানে আমাদের বাড়ি, আমার জন্ম ওখানে। তো যখন ওখানে স্থানীয় সরকার নির্বাচন শুরু হলো, চেয়ারম্যান মেম্বারি নির্বাচন, তখন ওখানে চেয়ারম্যান মেম্বারি নির্বাচন প্রার্থী হলো বেশ কয়েকজন, 4 জন চেয়ারম্যান, মেম্বার তো প্রতি ওয়ার্ডে 2-3 জন করে প্রার্থী। দেখুন, এক প্রার্থী চেয়ারম্যান প্রার্থী, উনি আর্মি থেকে সেনাবাহিনী থেকে রিটায়ার্ড করা, উনি সদ্য রিটায়ার্ড করছেন, উনার পেনশনের টাকা দিয়া উনি চেয়ারম্যান নির্বাচন করবেন। তখন যখন নির্বাচন শুরু হলো, টাকা দাখিল শেষ হলে, পোস্টার ছাপানো, মার্কা প্রতীক সব যখন হুড়স্থুড় শুরু হচ্ছে, তখন উনি কি করল, যে যিনি রিটায়ার প্রাপ্ত সেনাবাহিনী, উনি একটা পন্থা অবলম্বন করল, কিছু কিছু মানুষকে টাকা দেওয়া শুরু করল, বুট দেওয়ার জন্য, বুটের বিনিময়ে টাকা। তখন লোকজন উনার দিকে অনেক ঝুঁকে গেছে টাকার জন্য। তখনকার সময় আমাদের এখানে অনেক অভাব অনটন ছিল, মানুষ পাহাড়ে যাইত, সন বাঁশ কাঠ এগুলো কাটত, আটা চাইলে আনত, ফ্যামিলি চালাইত, অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে ওখানে চলতে হতো। তখন যখন এভাবে টাকা দেওয়া শুরু করলো, এখন ইউনিয়নের প্রায় অর্ধেক লোক ওনার বাড়িতে যায়, বীজ জমাইতে শুরু করলো, প্রতিদিন প্রতিদিন যাইতেছে, টাকা আনতেছে। উনি দেখতেছে এক পর্যায়ে এভাবে টাকা দিয়ে আর হচ্ছে না, উনি কোনো ইয়াও পাচ্ছে না, মানে উনাকে বুট টাকা যে দিচ্ছে, ওনাকে বুট দিবে না না দিবে এটাও কনফার্ম না। তখন কি করলো, উনি কোরআন শরীফের উপর থেকে টাকা দেওয়া শুরু করলো, যে যে আমাকে বুট দেবে, আমি যে কোরআন শরীফের উপর টাকা এত টাকা করে রাখতেছি, একজন করে আসবে, কোরআন শরীফের উপর থেকে টাকা নিয়ে যাবে এবং আমাকে বুট দিবে। এই কথা শোনার পরে ওখানকারই আমাদের এক ওয়ার্ড, এক নম্বর ওয়ার্ড মোহাম্মদপুর, ওই মোহাম্মদপুর ওয়ার্ডের কিছু সংখ্যক লোক জমায়েত হইল, 20-25 জন হয়ে, আর এক বেলা রাত্রে করে ওই প্রার্থীর বাড়িতে গেল। যাওয়ার পরে ওই প্রার্থী কোরআন শরীফের উপর একজন একজন করে টাকা রাখছে, একজন একজন করে নিচ্ছে। নেওয়ার পরে নির্বাচন যেদিন ভোট গ্রহণ, ওরা কি করছে, ওই যারা কোরআন শরীফ থেকে টাকা আনছে, এরা ওই প্রার্থীকে ভোট দেয়নি, ভোট দিছে অন্য প্রার্থীকে। তো কোরআন শরীফ থেকে যে টাকা আনছে, এই বিষয়টা আবার একটা ওইদিকে, এটা পরে জানা আর কি, ওইদিকে একটা জিন চলাচল করছিল, ওই জিনেরা এই এই বিষয়টা দেখছে। দেখার পরে তখন যারা ভোট দেয় নাই, তখন তো ওই প্রার্থী ফেল করছে, ফেল করার পরে ওই প্রার্থীর বাজারে বলাবলি করে যে আমার টাকা নিচ্ছে সবাই, আমার ভোট দেয় নাই, যে পরিমাণ টাকা যে পরিমাণ লোক নিচ্ছে, ভোট দিলে একটা একটা ভোট দিলে আমি পাশ করতাম, অনেক বেশি ভোট পাইতাম। এদিকে যারা ওই যে টিম কোরআন শরীফের উপরে 20-25 জন যারা কোরআন শরীফ উপর থেকে টাকা আনছিল, হঠাৎ করে এদের বাড়ি ঘরে আগুন ধরা শুরু করল। এক মাস পরে নির্বাচনের, এক মাস 25-26 দিন পরে ওনাদের ঘরের ভিতরে গাইবি আগুন ধরা শুরু করল। আজকে এর ঘরে ধরে, কালকে ওর ঘরে ধরে, পরশু ওর ঘরে ধরে, আবার দেখা যায় একদিনে 3-4 জনের ঘরের ভিতরে আগুন ধরে। তখনকার সময় ওখানে ঘরগুলো ছিল সন এবং বাঁশের, টিনের কোনো ঘর ছিল না বা বিল্ডিংও ছিল না, যেহেতু ওখানকার মানুষজন 79 সালে গেছে নতুন, ওখানে ঘর দর করছে সন এবং বাঁশ এগুলো দিয়ে। তখন ওই সনের ঘরগুলোতে আগুন জ্বলতে শুরু করে, প্রতিদিন ঘর পোড়া যাচ্ছে, প্রতিদিন একটা আগুন পানি দিয়ে নিবাইলে আরো তিনটাতে জ্বলে ওঠে। তখন আমরা 8-10 বছরের মানুষ, 9-10 বছরের মানুষ, তখন আমরা দৌড়াদৌড়ি করে, ছোট ছোট যারা আছে সবাই আমরা দেখতে যাই। এরকম প্রতিদিন আমরা দেখি, চলতে থাকে প্রায় 15 দিন। এখন এলাকার যারা, আরো যারা গ্রামের বা ইউনিয়নের মুরব্বীরা আছে, তারা বলতে শুরু করলো যে আসলে এরকম প্রতিদিন 4-5 ঘরে আগুন লাগতেছে, মানুষজন ভিড় করে দাঁড়ায় থাকে, মানুষজনের ভিতর থেকে ঘরের ভিতরে আগুন ধরে যায়, কেউ দেখেও না কে বা কারা কি করতেছে, আসলে এই বিষয়টা একটু দেখা দরকার। তখন তারা ওখানে গ্রামে আসলো, মুরব্বীরা এসে মিটিং করলো। মিটিং করার পরে গ্রামের যে লোকজন আছে সবাই আতঙ্কিত, তারা বলতেছে যে আপনারা একটা ভালো কবিরাজ দেখা, এটা তো নিশ্চয়ই কোনো মানুষের কাজ না, কারণ আমরা সবাই পাহারা দিতেছি, আমাদের চোখের সামনে ঘরের টুই থেকে আগুন ধরে যায়, তাহলে এটা কোনো মানুষের কাজ না। আপনারা একটা ভালো কবিরাজ দেখেন, ভালো কবিরাজ দেখে আপনারা এটা একটা বিহিত করেন, না হয়তো আমরা এভাবে আর কতদিন। পরে এলাকার লোকজন খোঁজাখুঁজি করে ভালো একটা কবিরাজের সন্ধান নিল, নেওয়ার পরে কবিরাজকে খবর দিল, খবর দিলে কবিরাজ গ্রামে আসলো। আসার পরে সবাইকে নিয়ে, মুরব্বীরা মহিলা সবাইকে নিয়ে বসছে, বৈশা উনি ঘটনা জানছে, কিন্তু যাদের ঘরে আগুন লাগতেছে ওই যে 20-25 জন লোক যারা কোরআন শরীফের উপর থেকে টাকা আনছিল, তারা কিন্তু এটা প্রকাশ করে না যে আমরা কোরআন শরীফের উপর থেকে টাকা আনছিলাম, আমরা ভোট দেই নাই, এই জন্য আমাদের এই অবস্থা, এটা কিন্তু তারা প্রকাশ করে না। যখন এটা প্রকাশ না করে তখন কবিরাজ এটার রহস্য খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে উনারও জিন পালা জিন ছিল, উনার ভক্ত জিন ছিল, তখন তিনি দুই দিনের সময় নেয়, সময় নেওয়া বলে যে আমি আমার ইয়াটা আমি করি জানার জন্য যে কি হয়েছে, তারপরে দুই দিন পরে আমি জানাব। দুই দিন পরে উনি খবর নিয়ে আসে যে এখানে একদল জিন, একটা না অনেকগুলো জিন এখানে আগুন দেয়। তো কি জন্য আগুন দেয়? আগুন দেয় হইল এরা কোরআন শরীফের উপর থেকে টাকা আনছিল, এটা একটা জিন দেখছিল, এরা ভালো জিন, ফরেজগার জিন, মুসলমান জিন, এরা নামাজ কালাম পড়ে, এরা অপেক্ষায় ছিল যে এরা ভোট দেয় কিনা, এরা যেহেতু ভোট দেয় নাই এই জন্য এদের উপরে অত্যাচার শুরু করছে, এদেরকে এখানে থাকতে দিবে না বা এদের ঘর বাড়ি জ্বালাই দিবে। তখন বলতেছে যে এর উপায় কি? তখন কবিরাজটা বলল যে আপনারা একটা ঘরের মধ্যে সুন্দর করে লেপাই টেপাই করে পাক পবিত্র করে মোমবাতি আগরবাতি দিয়া আপনারা ঘরটা তৈরি করে রাখবেন, আমি রাত্রে 12টা বাজে ওখানে বসব। তখন এই সময় অনুসারে ওই লোক কবিরাজ আসে। এখন সবাই গ্রামের সবাই নারী পুরুষ বৃদ্ধ ছেলে মেয়ে যারা আছে সবাই ওখানে বিষ জমায় যে আসলে কি জন্য কি হচ্ছে, আসলে এটা একটু শোনার জন্য সবাই আগ্রহ। তখন উনি ওখানে জিন হাজির করে ওই যারা আগুন দেয় বাড়ি করে যারা আগুন দিচ্ছে তাদের থেকে একজন ওখানে হাজির হয়। তখন তাদের সাথে কথাবার্তা বলে, ও আমি এখানে একটু ইয়া করছি, মিসগেট করে গেছি, এটা হলো যে একজন তুলা রাশি লোক নিতে বলে। তখন গ্রামবাসী থেকে একজন তুলা রাশির লোক খুঁজে রাখা হয় এবং তুলা রাশির লোকের উপরে উনি জিনটা হাজির করে। তখন জিনটা হাজির করার পরে বলতেছে যে তাহলে তোমরা তো অনেক অত্যাচার করছো, অনেক শাস্তি দিছো, এই শাস্তি তো তোমাদের দেওয়ার দরকার নাই, এরা কোরআন শরীফের উপর থেকে টাকা আনছে, এদের শাস্তি তো আল্লাহ তাআলা দিবে। যে বলছে না, এটা আমাদের নজরে যেহেতু আসছে, আমাদের চোখের সামনে যেহেতু ঘটনাটা ঘটছে, এরা যেহেতু বেইমানি করছে, তাহলে আমরা আল্লাহ শাস্তি দিবে ঠিক আছে, আল্লাহ টাল্লা দিবে, কিন্তু আমরা এদেরকে এইখানে এলাকাতেই থাকতে দেব না, আর যদি থাকে তাহলে এরা সবাই মারা পড়বে। তখন বলতেছে যে কি করলে তোমরা এদের থেকে দূরে সরে যাবে বা এদের মুক্তি দিয়ে দিবা? তখন ওই জিনটা তোলা রাশির লোকের উপর ভর করা ওই জিনটা ওই লোকটার মাধ্যমে জানাইতেছে যে আমরা বলতে পারবো না, আমাদের যিনি সর্দার ওনার সাথে আমরা পরামর্শ করে ওনার অনুমতি ছাড়া আমরা এখানে কিছুই করতে পারবো না, আমরা এখানে যে অভিযানটা করছি ওই অভিযানটা ছিল আমাদের আমাদের সর্দারের অনুমতি নিয়ে, আমরা ওনার অনুমতি ছাড়া আমরা কিছুই বলতে পারবো না। তখন আপনার ওই জিনটা দুই দিনের সময় নেয়, সময় নিয়ে ওনার সর্দারের সাথে পরামর্শ করে আবার দুই দিন পরে কবিরাজ আবার ওই তুলারাশি লোকটাকে নিয়ে হাজির হয়। ওখানে ওই তুলারাশি লোকের উপরে আবার জিনকে হাজির করে, হাজির করার পরে বলতেছে যে এদের শাস্তি আল্লাহ তো দিবে, মৃত্যুর পরে আল্লাহ তো ওদের শাস্তি দিবে, ওরা তো অনেক বড় পাপ করছে, কোরআনের উপর থেকে ওরা টাকা আনছে, ওদের শাস্তি তো আল্লাহ দিবে, কিন্তু আমাদের শাস্তি আমরা দিচ্ছি। তাহলে কি হলে তোমরা বলতেছে যে প্রত্যেকে একটা করে গরু দিতে হবে? যে ওরা তো গরিব মানুষ, খাইতে পারে না, পড়তে পারে না, এই জন্যই তো ওরা লোভ করে কোরআন শরীফের উপরে টাকা আনছে। এখন তোমাদেরকে গরু দিতে হইলে, গরু তো অনেক দাম, তাহলে এরা কোথেকে গরু দিবে? তখন এরকম করতে করতে পরে সিদ্ধান্ত হয়েছে যে প্রত্যেকে একটা করে কোরআন মসজিদে বা এতিমখানায় দিয়ে দিবে। পরে সবাই এখানে সকলের কাছে আর মাপ চাইতে হবে, প্রকাশ্যে সকলের কাছে মাপ চাইতে হবে এবং এদের প্রত্যেকে একটা করে কোরআন শরীফ মসজিদে দিতে হবে। তখন তারা রাজি হয় এবং ওখানে কবিরাজ বলে যে যারা যারা টাকা আনছে, আমার একটা অনুরোধ যে আমরা ওদেরকে প্রকাশ করব না, আমরা ওদেরকে প্রকাশ করব না। তাহলে যারা যাদের যাদের বাড়িতে আগুন লাগছে তাদেরকে তো সবাই মোটামুটি চিনে ফেলছে যে এদের এরা টাকা আনছে, কিন্তু যাদের বাড়িতে এখন আগুন দেওয়া হয় না, যাদের কোনো ক্ষতি করা হয় নাই, তাদেরকে যাতে আমরা প্রকাশ না করি, যেহেতু এখানে 20-25 জন লোক, তাহলে আমরা ওদেরকে প্রকাশ করব না, ওরা আমার কাছে কোরআন শরীফগুলা কিনে দিয়ে দিবে, আমি মসজিদে মাদ্রাসায় দিয়ে দিব। তখন এই শর্তে ওদের বাড়িঘর থেকে ওরা সরে যায় এবং আগুন দেওয়া বন্ধ করে। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। এবার আমি আমার তৃতীয় ঘটনাটি বলছি। তৃতীয় ঘটনাটা হলো এটা 1991 সালের ঘটনা। 1991 সালে তখন আমি খুবই ছোট, 7-8 বছরের মানুষ। আমি আমাদের অনেকগুলো গরু ছিল, গাবি, যেগুলো থেকে দুধ সংগ্রহ করা হতো। আমি স্কুলে যাইতাম, স্কুল থেকে আইসা বিকালবেলা বাজারে দুধ নিয়ে যাইতাম। তখন প্রতিদিন এরকম দুধ নিয়ে যাইতাম, দুধ নিয়ে যাইতাম হলো তখনকার দুধের দাম ছিল 2 টাকা, 1.5 টাকা, সর্বোচ্চ 2.5 টাকা। আমি দুধ নিয়ে যাইতাম অনেক দূর বাজার, প্রায় তো এখন যেটা মাপা 3.5 কিলোমিটার দূর। দুধ নিয়ে ওখানে যাইতাম, বিক্রি করতাম, আবার সন্ধ্যার আগে বাসায় চলে আসতাম। তখন একদিন রমজান মাস, আমরা তো পাহাড়ি অঞ্চলে বাস করি, আমাদের যে আমরা যেই পাড়াটাতে থাকতাম ওখানে তো পাহাড় টিলা এবং নিচু জায়গা, ওইখানে আমরা 5 ফ্যামিলি থাকতাম, 5টা ফ্যামিলি ওখানে থাকতাম। তখন আমি দুধ বিক্রি করে বাড়ির দিকে চলে আইতেছি, তখন আমাদের পাশের ঘরের আমার এক কাকা সম্পর্ক হয়, আমাদের পাশের আমাদের বাসার পাশে বাসা, তো উনি বলতেছে মাকসুদুল তুমি কি যাও গা বাড়িত? আমি বলছি কাকা যাই গা, সন্ধ্যা যেতেছে, তাড়াতাড়ি না গেলে মা রাগারাগি করব। তো বলতেছে কয়ে 2টা মিনিট দাঁড়াও, আমি রোজার দিন, আমি তো সবজি টবজি নিয়ে আইসি বিক্রি করতে পারি নাই, তা আমি যাইতে তো অনেক রাইতে যাব, তো তোমার মাছ কিনে দেয়, তুমি মাছগুলো নিয়ে যাও। তখন বললাম যে দেন, তাড়াতাড়ি দেন। তখন উনি মাছ মলে গেল, আমি ওনার সাথে গেলাম। যাওয়ার পরে উনি আমাদের ওখানে স্থানীয় ভাষায় বলে লাসো মাছ, ওখানে মাছ খুব সস্তা, তখন তিনি 1 কেজি লাসো মাছ কিনলেন। কেনার পরে তখনকার এরকম পলিথিন ছিল না, ওই বাঁশের বেতির মধ্যে করে মাছগুলার ঠুট দিয়ে গাইতা মাছগুলো আমার কাছে দিয়ে দিচ্ছে জেলে। আমি মাছগুলো নিয়ে বাড়িতে চলে আইতেছি, এক হাতে মাছ আর এক হাতে আমার দুধের বালতি। তো যখন আমি আমাদের বাড়ির কাছে আসি, ওইখানে একটা কবরস্থান, কবরস্থান এটা হচ্ছে মোহাম্মদপুর কবরস্থান, মোহাম্মদপুর কবরস্থান পার হয়ে রাজনগরের সীমানা, আমাদের বাড়ি রাজনগর। তখন ওইখানে হঠাৎ করে আমার হাত থেকে মাছগুলো পড়ে যায়, পড়ে যাওয়ার পরে আমি মাছগুলো উঠাই, এখন মাছগুলো উঠাই নিয়ে আসতেছি, এই 10 সেকেন্ড পরে আরেকটা মাছ পড়ে যায়। এরকম করতে করতে মানে মাছ এখন আমি শুধু মাছই কুড়াই রাস্তার মধ্যে, আমি আর সামনের দিকে আগাইতে পারি না। মাছ হাতে নেই মাছ পড়ে যায়, মাছ হাতে নেই মাছ পড়ে যায়। এরকম করতে 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 প্রায় আধা ঘন্টা সময়, যেখানে 1 মিনিটের রাস্তা ওখানে আমার আধা ঘন্টা গেছে গা এগুলো করতে করতে। মাছগুলো দুলাবালি দিয়ে আমায় খেয়ে গেছে। তখন এক পর্যায়ে আমি কি করলাম, মাছগুলো আমার জগের ভিতরে, দুধের জগ, এই জগের ভিতরে আমি ঢুকাই দিলাম। ঢুকাই দেওয়ার পরে বালু টালু সহ মাছ দুধের জগের ভিতরে ঢুকাই দিলাম। ঢুকাই দিয়ে আমি আসতে শুরু করলাম। তখন আর আর মাছগুলো পড়তেছে না, না পড়লে ওইদিকে আমাদের গুইরা যদি আমি বড় রুট দিয়ে যাই তাহলে আমার সময় লাগবে আরো 10-15 মিনিট, এমনিতে লেট হয়ে গেছে, মা বকাবকি করবে সন্ধ্যা করছি কেন। তখন আমি কি করলাম, ধান খেতের উপর দিয়া আমি আমাদের এদিকে একটা খাল আছে ছোট খাল, এই খালটা পার হইয়া তো একটু গেলেই আমাদের বাসা। তো আমাদের বাসা যাওয়ার আগে খাল দিয়া গেলে, খাল পার হয়ে গেলে আমাদের বাসা যাওয়ার আগে ওই যে কাকা খুশিত কাকা মাছ দিছে কাকার বাসা আগে, তারপরে আমাদের বাসা। তখন আমিও মনে মনে চিন্তা করলাম যে দুধ বিক্রি করি, জগটাতে যেহেতু মাছ নিচ্ছি মা তো বকাবকি করবে, তো আমি আগে কাকাদের বাসায় উঠবো, উঠে মাছগুলা দিয়া কাকিরে বলবো যে জগটা একটু দুয়ে টুয়ে দিতে, যাতে মাছের গন্ধ টন্ধ না করে মা যাতে এগুলো না বুঝতে না পারে। তখন আমি গেলাম, গিয়ে কাকিরে মাছ দিলাম। এই সময় প্রায় আজানের দিবে দিবে, আমি বাড়িতে যেতে যেতে আজান দিয়ে ফেলছে মাগরিবের আজান। তখন কাকি কি করলো, মাছগুলো কাটলো, রান্না করলো। তো রাত্রে কাকা আইসে রাতে 9টা-10টার দিকে, আইসা রমজানের দিন খাইতে বসছে, রাত্রে তারাবি পড়ার পরে খাইতে বসছে। যখন খাইতে বসছে তখন মাছের মধ্যে বালু, মাছ যখন খাইতেছে তখন মাছের মধ্যে বালু। তখন বলছে, কিরে তুই মাছ বালু করে দোষ নাই, মাছের মধ্যে বালু লাগে। এক দুই কথা স্বামী স্ত্রী দুইজনে তর্কাতর্কি করছে, কাকা কি করছে, কাকিরে একটা চর মারছে। চর মারার পরে ওনারা যার যার মতো করে প্লেট টেট থুইয়া ওনারা ঘুমায় পড়ছে, সন্ধ্যা সময় আর খায় নাই, সেহেরি সময় খাবে। তো ওনাদের দুইটা সন্তান, একটার বয়স 4 বছর আর একটা বয়স 1.5 মাস। তখন রাত্রে বাচ্চারে নিয়ে তারা শুইছে, বাচ্চা মাঝখানে, দুই স্বামী স্ত্রী দুইজন দুই দিকে দুই সাইডে শুইছে। শোয়ার পরে রাত্রে একটু পরে পরে বাচ্চা কান্না করে ওঠে। বাচ্চা যখন কান্না করে ওঠে তখন কাকি আবার দুটুত খাইয়া খাওয়াইয়া ওনারে বাচ্চারে ঘুম পাড়ায় দেয়। তখন বাচ্চা ঘুমায় না, তখন ওনারা মনে করতেছে যে বাচ্চার মনে হয় পেট ব্যথা করতেছে। তখন এত রাত্রে, রাতের 1:30-2টা বাজে, তখন কবিরাজও পাওয়া যায় না বা ডাক্তারও নাই আশেপাশে। তখন তারা নিজেদের মতো করে বাচ্চাকে শান্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে বাচ্চা একটু শান্ত হয়, শান্ত হওয়ার পরে তারা আবার ঘুমায় পড়ে। ঘুমায় পড়ার পরে যখন সেহরির টাইম হয় তখন তারা সেহরি খাইতে উঠে। তখন কাকি মনে মনে চিন্তা করে যে সেহরি খাইতে বসমু, বাচ্চারা যদি উঠতে আবার কান্নাকাটি করে তাহলে তো সেহরি খাইতে সময় লাগবো বা বিরক্ত হইব, তাহলে ওরা আর একটু দুধ খাওয়াই, ও আর একটু ঘুমাইতে থাক, আমরা সেহরি টেরি খাই, নামাজ কালাম পড়ে তারপরে শুয়ে পড়বো। তখন বাচ্চারে দুধ খাওয়াইতে যায়, বাচ্চা লড়ে না বা কোনো কান্নাকাটিও করে না, যেভাবে রাখে ওইভাবেই। তখন তারা, তখন তো কারেন্টও ছিল না, সোলারও ছিল না, তখন ছিল খুপি বাতি। তখন তারা বাতি জ্বালায়, জ্বালানোর পরে দেখে বাচ্চাটা মারা গেছে, দুইজনের মাঝখানে বাচ্চাটা মারা গেছে। তখন তারা চিৎকার করে কান্নাকাটি শুরু করতে থাকে, আমরা সবাই দৌড়াদৌড়ি করে গেলাম। যাওয়ার পরে দেখি যে বাচ্চাটা মারা গেছে। এখন বাচ্চাটার শরীরটা একদম কালো গুটগুটে হয়ে গেছে। তখন তারা কিন্তু জানতো না যে আমি যে মাছ নিয়ে আসছি, মাছ এরকম পড়ছে। কাকি হয়তো কিছুটা জানছে যে মাছের মধ্যে বালু টালু ছিল, কিন্তু ওইভাবে তারা ওইটা নেয় নাই। তারা মনে করছে যে এটা মনে হয় নর্মালি কোনোভাবে তাদের মারা গেছে। তখন বাচ্চারা সকালে উইটটা দাফন টাফন করে করার পরে হঠাৎ করে কাকি অসুস্থ হয়ে যায়। কাকির শরীরও কালো হইতে শুরু করে। এদিকে দেড় মাসের বাচ্চা মারা গেছে, এদিকে কাকি অসুস্থ, এখন তারা কবিরাজ খোঁজাখুঁজি শুরু করে। তো অনেক দূর থেকে একজন কবিরাজ সংগ্রহ করে, করার পরে কবিরাজকে আনে। কবিরাজ ঘটনা সব শুনে, শোনার পরে কবিরাজ বলে, ওই যে মাছগুলো বারবার পড়ে গেছিল, পরক্ষণে তারা আমার কাছে জিজ্ঞাসা করে যে মাছগুলো যে আনছ, মাছগুলো কিভাবে কি হয়েছিল, বালু কেমনে পড়ছিল, এগুলো আমি সব খুলা বলি। খুলা বলার পরে তারা সবাই অনুভব করে, আমি তো ছোট মানুষ, 7-8 বছরের মানুষ বাচ্চা, আমার তার কিছু বলার নাই, আমার কাছে মাছ দিয়ে দিচ্ছে, আমি মাছ নিয়ে আসছি, মাছগুলো পড়া যায়, আমি যেভাবে পারি মাছগুলো বাসায় নিয়ে আসছি টোকায় টোকায়। এখন তারা সবাই ইয়া করে যে একটা, যে এই মাছের সাথে, যেহেতু সন্ধ্যা সময়, এই মাছের সাথেই এই জিনটা আসছে এবং এই জিনটাই বাচ্চাটাকে মেরে ফেলছে এখন মায়ের উপরে। এখন কবিরাজ এই কথাই বলছে যে জিনে মারছে এবং এই কবিরাজ এখন মায়ের উপরে সে আক্রমণ করছে। তখন ওই কবিরাজ ওই গড়ের ভিতরে ওদের বাসায় বলে ওরা ভর্তি বসায়, তখন ভর্তি বসাইলো, কবিরাজি বাসায় বলে ভর্তি বসানো, তখন ভর্তি বসাইলো, ভর্তি বসায় জিন হাজির করলো। জিন হাজির করার পরে জিনের থেকে জপ নিল, তখন জিন বলতেছে এই বাচ্চা যখন গর্বে ছিল, 9 মাসের গর্বে, তখন ওই যে খাল আছে, এই খালটা পার হইয়া সকালবেলা ওই কাকি তার বাবার বাসায় গেছিল, আসছিল বর দুপুর বেলা, যখন একটা রাজন দিবে দিবে, তখন ওই কাকি যেদিক দিয়ে খাল পার হয়েছিল, তখন খালে পানি কম ছিল, ওই খালের কিনারায় ছিল একটা জারুল গাছ, ওই জারুল গাছে জিনটা বসাছিল। বসা থাকার পরে কাকি খুব সুন্দর লাল শাড়ি পরছে এবং লাল লিপস্টিক দিচ্ছে, একটু সাজুগুজু করছে, এই মত অবস্থায় গর্ভ অবস্থায় এটা দেখা জিনের ওই গর্ভের দিকে, বাচ্চার দিকে লুপ গেছে। তখন থেকে মূলত এই কাকির উপরে এই জিনটা বর করছে আর কি, তারা তেমন একটা প্রকাশ পায়নি। তো বাচ্চাটা যখন মেরে ফেলছে, তখন এটা যায় যখন কবিরাজ দেখাইছে, তখন এটা প্রকাশ পাইছে। পরে 1 মাস অনেক চিকিৎসা করছে কবিরাজ দিয়া, ডাক্তার দিয়ে চিকিৎসা করার পরে কাকি কেউ বাঁচাইতে পারে নাই। 28 দিন না 29 দিন পরে কাকিও মারা গেছে। তো এই ছিল আমার তৃতীয় ঘটনা। তো এবার আমি আমার চতুর্থ ঘটনায় যাচ্ছি। আমার চতুর্থ ঘটনাটা হলো ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত একটা ঘটনা। আমাদের বাড়ির পাশে এক মহিলা, তার একটা ছেলে, মহিলার বেশি বয়স হয় নাই, এক ছেলের আইখ্যা বাবা মারা গেছে, যাওয়ার পরে মহিলা আবার দ্বিতীয় সংসার করছে। তখন ছেলেটা পড়ালেখার দিচ্ছে, পড়ালেখা করে না, তখন ছেলেটা কাজে ঢুকছে, এটা হলো কাঠ মিস্ত্রি, ফার্নিচারের কাজ করে, ফার্নিচারের নকশা মিস্ত্রি। ছোট থেকে কাজ করতে করতে নকশা মিস্ত্রি হয়েছে, তখন তার বয়স 16 অথবা 17। তখন সে এলাকা থেকে একটু দূরে যায় একটা কারখানায় নকশার কাজ করে। ওখানে ওই কারখানার পাশে এক মহিলা মেয়ে, ওই মেয়ে ইন্টারমিডিয়েট পাস, ওর সাথে ছেলের সম্পর্ক হয়। ছেলে আবার বয়স কম হইলো, ছেলে দেখতে সুন্দর, একটু উঁচা লম্বা হয়েছে, ওই মেয়ের সাথে ছেলে সম্পর্ক করে। সম্পর্ক করার এক পর্যায়ে ছেলে ওখানে প্রতিদিন কাজ করতে যায়, মেয়ের সাথে কথা হয়, দেখা হয়, এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করে ফেলবে। তখন তারা ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে আসা যায়। বাড়িতে আসা যাওয়ার পরে এলাকার মানুষজন ওই ছেলে আর ওই মেয়ের বিয়ে দিয়ে দেয়। কিন্তু এইদিকে মা, ছেলের মা, মেয়ের যেহেতু একটু বয়স বেশি, ছেলের বয়স কম, এটা কোনোভাবে মানতে চায় না। ছেলের মা বউর সাথে খুবই খারাপ আচরণ করে, বউ যেহেতু একটু শিক্ষিত, ইন্টারমিডিয়েট পাস, বউ নিজে নিজে চিন্তা করে যেহেতু আমি সংসারটা করছি, শাশুড়ি যাই বলুক আমি সংসারটা করব। শাশুড়ির বকুনি গালমন্দ সবকিছু সহ্য করে বউ সংসারে কাজ করে, খানাদানা করে, স্বামী সংসার করতেছে। এখন শাশুড়ি চিন্তা করতেছে, এত বকাবকি, এত গালমন্দ, এত কিছু করি, এই বউ তো দেখা যায় যে আমার ছেলেরে থুয়ে যাইতো না, এখন কি করা যায়। ওই মহিলা কি করে, আস্তে 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 খোঁজ নিতে থাকে, কবিরাজের সন্ধান করতে থাকে, যে তাবিজ কবজ করে এই মেয়েকে আমি দৌড়াই দিব। তখন খোঁজ নিতে 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 ওই পাশে, ওনাদের পাশে এক মাদ্রাসা ছিল, তো ওই মাদ্রাসাতে এক শিক্ষক, উনি তাবিজ কবজ করে বা এইগুলার সাথে জড়িত। তখন উনি খোঁজ নিয়ে ওই হুজুরের সাথে আলাপ করে, এবং একটা অ্যামাউন্ট, টাকার অ্যামাউন্ট, 20,000 টাকার অ্যামাউন্ট দিয়া হুজুরের সাথে একটা চুক্তি করে যে এক সপ্তাহের ভিতরে এই বউকে বাড়ির বের করে দিবা, তোমার আমি 20,000 টাকা দিব। এখন বউ যেহেতু শিক্ষিত মানুষ, শাশুড়ির মোবাইলে মেমোরি আছে, বউ কি করছে, শাশুড়ির চলাফেরা উল্টাপাল্টা দেখে বউ শাশুড়ির মোবাইলে কি করছে, অটো কল রেকর্ড চালু করে রাখছে বাটন ছেড়ে। অটো কল রেকর্ড চালু করে রাখার পরে শাশুড়ি কি কথা বলে, কার সাথে কি বলে, কার কার সাথে কি করে কি বলে, এগুলা বউ একটা সময় করে এগুলা সব শুনে। তখন ওই যে কবিরাজের সাথে কথা বলছে এগুলা বউ শুনছে, শোনার পরে বউ তার স্বামীর সাথে বলছে যে দেখো আম্মা তো এরকম এরকম কবিরাজের সাথে কথা বলতেছে, আমারে দৌড়াই দিব, তাইলে তুমি কি বলো, চলো আমরা এখান থেকে যাই গে। আরে না মা এরকম করতো না। তো বেশ কিছুদিন যায়, যাওয়ার পরে বউ আস্তে আস্তে অসুস্থ হয়ে থাকে, বউ খানা খাদ্য খাইতে পারে না, ঘরের ভিতরে থাকতে পারে না, শৈল জ্বালা পোড়া করে, মানে বউর যে চেহারা, সুন্দর চেহারা ছিল আস্তে আস্তে কালো হইতে থাকে, শরীর দুর্বল হইতে থাকে, বমি করে, এরকম মাথা ব্যথা করে সব সময়। তখন তো বউ চিন্তা করে যে আমার শাশুড়ি যে আমি কল রেকর্ড শুনছি কবিরাজ দিয়া, তাইলে তো শাশুড়ি আমার কবিরাজ দিয়া কিছু একটা করছে। তখন বউ এই মেমোরিটা নিয়া বাবার বাড়িতে চলে যায়, কাউরে কিছু না বললা। বাবার বাড়িতে চলে যায়া তার বাপ মা ভাই এদেরকে এই মেমোরিটার রেকর্ডিং গুলা শোনায়, এবং বউ আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে গেলে হসপিটাল ভর্তি করে, হসপিটাল ভর্তি করে কিছু চিকিৎসা করার পরে একটু কিছু উন্নত হয়। উন্নতি হওয়ার পরে ওই মেয়ের বাবা মা ছেলের এলাকায় আসে, ওখান থেকে ময়মুরব্বী নিয়ে ছেলেদের এলাকায় আসে। আসার পরে এখান থেকে ছেলের এলাকার মুরব্বীদেরকে ডাক দেয়, ডাক দিয়ে ওখানে চেয়ারম্যান মেম্বার নিয়ে বসে, বৈশা ওই মোবাইলের রেকর্ডিং শোনায় যে সে যে তাবিজ করছে, কত টাকা চুক্তি করছে, কত টাকা অগ্রিম দিচ্ছে, কত টাকা এটা কার্যকর হওয়ার পরে দিবে, এগুলা সব এলাকার মানুষ শুনে। শোনার পরে আপনার এই হুজুরকে খবর দেয়, হুজুরকে খবর দেওয়ার পরে এলাকাতে জানাজানি হয়েছে, হুজুর খবর দেওয়া খবর শুনে হুজুর কি করছে, এলাকা থেকে পালাইছে। এলাকা থেকে যখন পালাইছে তখন এলাকার মুরব্বীরা বলতেছে যে এটা যেহেতু করছে, এটা সত্য ঘটনা, এবং মেয়েটা ছিল ভালো, এখন মেয়েটা এরকম হয়ে গেছে, তাহলে মেয়েটার তো সামনে বিপদ আছে, তাহলে এক কাজ করো, আমরা আর একটা ভালো দেখে একজন কবিরাজ ধরি, দৈরা ওই মেয়েটাকে আমরা আগে সুস্থ করি, তারপর দেখা যাবে। তখন সবাই মিলে আবার কবিরাজ খুঁজা, কবিরাজ দৈরা এই মেয়েটাকে সুস্থ করার কাজ শুরু করে, সুস্থ করার কাজ শুরু করে এবং মেয়েকে মেয়ের বাবার বাড়িতে নিয়ে যায়। আর এদিকে কবিরাজকে আর পাইতেছে না, কবিরাজকে না পাওয়ার পরে যেহেতু পরে মেয়ের মা বাবা মেয়েকে নিয়ে বসে বৈশা বলে যে তুই কি করবি, তুই নিজের সিদ্ধান্তে বিয়ে করছস, এখন তুই সংসার করবি তোর ইচ্ছা, কিন্তু তোর শাশুড়ি তো এটা মানতেছে না, গালমন্দ করে তোরে এগুলাতে, যেহেতু তুই কিছু মনে করস না, এখন সে কবিরাজের আশ্রয় নিছে, তোরে জাদুটোনা করছে, এখন কি করবি, এখন তো তুই মরার পথে, আমরা যদি এই মুহূর্তে যদি তোর চিকিৎসা না করতাম তাহলে তুই মারা যেতি। তখন মেয়ে সিদ্ধান্ত নেয় যে ছেলের সাথে সে আর সংসার করবে না। মেয়ে সিদ্ধান্ত নেয় ছেলের সাথে সংসার করবে না, কিন্তু ছেলে মেয়ের ছাড়া বাঁচে না। পরে এক পর্যায়ে ছেলে মাকে ফেলাইয়া তার বউ নিয়ে সে সংসার শুরু করে। এই ছিল আমার চতুর্থ ঘটনা।
অনেক অনেক ধন্যবাদ, ননস্টপ ঘটনা শুনছিলাম আমাদের আজকের অতিথি মাকসুদ ভাইয়ের কাছ থেকে, ভীষণ ভালো লাগছিল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নিশ্চয়ই আবারও অন্য কোনো দিন আপনার সাথে আড্ডা হবে। আজকে যারা এই মুহূর্তে মাকসুদ ভাইয়ের মতো পরবর্তী এপিসোডে আসতে চান, এরকম ইচ্ছে পোষণ করছেন, যাদের কাছে এই ধরনের ভৌতিক এক্সপেরিয়েন্স আছে, তারা কি করবেন, সিম্পলি আপনার মোবাইলের মেসেজে যাবেন, গিয়ে টাইপ করবেন শুরুতে RBS, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, লিখে টেক্সটটা পাঠাবেন 26969 এই নাম্বারটিতে। খুবই সিম্পল না? সো ঝটপট করে টেক্সটটা করে ফেলুন, আর আমি এই ফাঁকে কিছু নাম পড়ে ফেলি যারা অলরেডি আমাদেরকে জানিয়েছে তাদের মনের কথা, যেমনটা আমাদের সাথে যুক্ত রয়েছেন টুম্পা মিরপুর থেকে, বলছে আমার খুব ভালো লাগে জাগো এফএম শুনতে, থ্যাংক ইউ টুম্পা। আমাদের সাথে জয়েন করেছেন নাহিদ, হাই উদয় কেমন আছো, অনেকদিন পর তোমার ভয়েস শুনছি নাহিদ, অনেক ভালো লাগছে, বহুদিন পর পুরনো বন্ধুর দেখা পেলাম। নাহিদ কিন্তু অলমোস্ট আমার 12-13 বছর আগের লিসনার এবং দীর্ঘদিন ধরে সে আমার সাথে কানেক্টেড আছে। আমাদের সাথে যুক্ত রয়েছেন এদিকে বন্ধু জ্যোতি, তিনি যুক্ত হয়েছেন ধানমন্ডি থেকে এবং বলেছেন আজকের এপিসোডের ঘটনাগুলো বেশ ভালো লেগেছে। আমাদের সাথে যুক্ত রয়েছেন তাবাসুম, বলেছেন মাকসুদ ভাইয়ের ঘটনাগুলো তার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে এবং তার নিজের কাছেও বেশ কিছু ঘটনা আছে, সে আসতে চায় এই অনুষ্ঠানে। যদি আপনারা আসতে চান, সবার জন্য নিয়মটা সেম, আমি আবারও বলছি, যাদের কাছে 2-3 বা 4 ভৌতিক এক্সপেরিয়েন্স আছে তারা এখনই মোবাইল ফোনের মেসেপশনে চলে যান, গিয়ে ট্যাপ করে ফেলুন RBS, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, তারপর সেই টেক্সটটা পাঠিয়ে দিন আমাকে 26969 এই নাম্বারটিতে। রাইট নাও আই নিড এ ব্রেক, ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পর যখন আসব তখন সঙ্গে থাকবে আজকের এই এপিসোডের সর্বশেষ গেস্ট, আর সেখানে কিন্তু আরো কিছু ভয়ঙ্কর ঘটনা আপনার জন্য ওয়েট করছে, তাই কোথাও যাবেন না, থাকুন উদয়ের সাথে জাগো এফএম 94.4 এ।
দোস্ত চল আজকে মুভি দেখি,
সাথে কিছু একটা তো লাগে খাওয়ার জন্য, বিস্কিট নিয়ে আসছি, দাঁড়া
না চিপস নিয়ে দোস্ত,
আরে প্রাণ পটাটা নিয়ে আয়, বিস্কুটের স্মুথনেস আর চিপসের ক্রিস্পিনেস দুটোই পাবি।
আরে এ তো দেখছি একের ভিতর দুই,
তাহলে তো পটাটার সাথে ফাটাফাটি মুভি নাইট হবে দেখছি, তাড়াতাড়ি নিয়ে আয়।
বন্ধুদের সাথে হুটহাট মুভি নাইটে পাশে থাকুক, ক্রিস্পি আর স্মুথ স্বাদের অনন্য কম্বিনেশন প্রাণ পটাটা, প্রাণ পটাটা স্বাদ আর স্বাস্থ্যের শেষ কথা।
কিরে মুখ কোমরা কেন, ক্লাস করে অনেক টায়ার্ড, আবার হোমওয়ার্কও দিয়েছে অনেক, মন ভালো করার জন্যই তো আছে ওয়ান্ডার মাফিন, হ্যাঁ এই নে, থ্যাংক ইউ।
রিচ চকলেটের সাথে ভরপুর ওয়ান্ডার মাফিন মানে বাইটে বাইটে চকলেটি ফানের এক্সপেরিয়েন্স, ওয়ান্ডার মাফিন বাইটে বাইটে চকলেটি ফান।
Bhoot Studio, brought to you by Pran Potata.
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ, আমি উদয় আছি আপনার সাথে, আর এই মুহূর্তে আমার সাথে যুক্ত রয়েছেন আমাদের আজকের এপিসোডের সর্বশেষ গেস্ট ফরহাদ। ফরহাদ আমরা তোমার কাছ থেকে তোমার অভিজ্ঞতাগুলো শুনতে চাই, সরাসরি ঘটনায় যেতে চাই, শুনি।
ধন্যবাদ উদয় ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি আমার প্রথম ঘটনাটা শুরু করতেছি, যেভাবে আমার কাছে ঘটনাটা শেয়ার করা হয়েছিল আমি ঠিক সেইভাবে আমার ঘটনাটা বলতেছি আর কি। এই ঘটনাটা হলো যে কয়েকজন আমাদের নিজের এলাকাতেই ঘটে যাওয়া কয়েকজন বন্ধু বান্ধব মিলে এলাকাতে একটা তারা প্ল্যান করে যে তারা দূরে কোথাও যে পিকনিক করবে আর কি, দূরে কোথাও যে পিকনিক করার এরকম একটা প্ল্যান প্রোগ্রাম আর কি সবাই মিলে করে আর কি কয়েকজন বন্ধুরা। তো সবাই একত্রিত হয়ে গ্রামে সবাই যখন বসে তখন তো সবার ভিতরে কথাবার্তা হয় যে কিভাবে তারা প্রোগ্রামে যাবে, কি করবে কি না করবে, এরকম কিছু কথাবার্তা তখন তারা বলে। এভাবে করতে করতে তারা এরকম একটা জায়গা ঠিক করে আর কি যে তারা কোথায় যাবে। তো জায়গাটার বিবরণটা শুনলেই বোঝা যায় যে জায়গাটা আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। এরকম একটা আসলে ইয়াং জেনারেশনের সমস্ত পোলাপাইনি একটু এ সমস্ত বিষয়ে বিশ্বাস করে না, বা তার এরকম অ্যাডভেঞ্চার একটা ট্যুর করার জন্য, পিকনিক করার জন্য এরকম জায়গায় মূলত খোঁজে আর কি। তো যখন তারা আর কি এ ব্যাপারে আর কি সিদ্ধান্ত নেয় যে তারা আমাদের গ্রাম থেকে বেশ খানিকটা দূরে একটা ফাঁকা একটা জায়গা আছে আর কি, তো সেখানে প্রায় 2-3 গ্রাম বলতে যেরকম জায়গা এরকম পরিমাণের জায়গাতে আশেপাশে কোথাও কোনো ঘর বাড়ি নাই, শুধু খোলা মাঠ আর মাঠ। সেখানে এরকম ঘটনা ইতিপূর্বেও ঘটেছে যে দিনের বেলা অনেকেই গরু ছাগল ওইখানে বেঁধে রাখছে, তো গরু ছাগলকে তারা যখন তারা আনতে গেছে তখন পায় নাই, বা কিছু কিছু সময় এরকমও হয়েছে যে যখন তারা গরু আনতে গেছে যে দেখে গরু অর্ধেকটা মাটির মধ্যে চলে গেছে আর কি। এরকম একটা জায়গা তারা শোনার পরেও বহু আগে এরকম ঘটনা ঘটছে, কিন্তু তারা এই ঘটনাকে মনে করেই এরকম একটা জায়গায় তারা যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর সেইভাবেই তারা প্রস্তুতি গ্রহণ করে। তারা মোটমাট 5 জন মতো ছিল, তো তারা একটা পিক আপ ভাড়া করে সেইখানে কয়েকটা বক্স, সাউন্ড বক্স, তাদের বিভিন্ন সামগ্রী বা যেগুলো নেওয়ার দরকার কিনা সবকিছুই তারা নেয়। তাদের প্ল্যান ছিল যে তারা রাত্রের খাবারটা আর কি ওইখানে খাবে, অর্থাৎ 11-12 দিকে ওইখানে তারা যে রান্না বাড়া করে খাবার দাবার খেয়ে তাদের প্রোগ্রামটা শেষ করবে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে তারা যায়। তারা যখন এখান থেকে বের হওয়ার পরই যখন ওই স্থানে তারা পৌঁছায়, তো ফাঁকা মাঠে তারা কারেন্ট তো কোথাও পাবে না, তো তারা সাথে করে জেনারেটর নিয়ে যায় আর কি। জেনারেটর ফিট করার পর অনেক দূরের মিটার থেকে একটা লাইন নিয়ে আসে, খুব কষ্ট করে আর কি। নিয়ে আসার পর তারা তাদের মতো ব্যবস্থার তাঁবু যা কিছু টানানোটা নিয়ে নেয়। এখন ইসের রান্না বাড়ার আগে যে প্রস্তুতিটা চলে সেটা চলতেছে আর কি, এক একজন এক এক রকম কাজে ব্যস্ত, কেউ তাঁবু টানানোর কাজে, কেউ রান্না বাড়ার কাজে, কেউ এদিক ওইদিক ঘুরে দেখা, এরকম এরকম কাজ বাজ করতেছে। তো তাদের 5 জনের মধ্যে একজন বন্ধু আবার তার ওই সময় প্রকৃতির ডাকে আর কি বাথরুম চেপে যায়। তো যখন তার বাথরুম আসে সে বলে এখন এখন আমাকে বাথরুম কথাই পাবে, আবার রান্নার আশেপাশেও সে বসতে পারবে না যেহেতু তারা ওইখানে খাবার দাবার খাবে। তো এই অনুযায়ী সে চিন্তা করলো যেহেতু ফাঁকা মাঠই তো তাহলে একটু দূরে চলে যায় আবার রাতের বেলা। তো এই সময় সে চিন্তা করলো দূরে যাবে, তো সবাইকে যখন বলল যে আমি আমার বাথরুম চাপছে তো আমি বাথরুমে যাব, তো এখানে তো কোথাও বাথরুমের কোনো ব্যবস্থা নাই, তো আমি একটু দূরে যেতে হলে বাথরুমটা সেরে আসি। তো এখান থেকে একজন বন্ধু বলল খোলা মাঠ, তোর সাথে আমরা কেউ যাই? তখন সে লজ্জার কারণেই বলল যে না, এমনিতেই খোলা মাঠ, আবার খোলা মাঠেই বাথরুম করব, তো সে হিসেবে কাউকে যাওয়া লাগবে না, আমি খুব বেশি দূরেও যাব না, আমি একটু দূরে যাই, আমি আমার কাজটা ছেড়ে চলে আসবো, সমস্যা নেই, আপনারা সবাই এখানে কাজ করেন। পরেই বলে ছেলেটা গেল। ছেলেটা যাওয়ার পরে ওইখানে আর ছিল মাত্র 4 জন, তো এই 4 জনের ভিতরেও একটা ঘটনা ঘটে যায় শুরুতেই, যে তারা যখন সাউন্ড বক্সের লাইনটা যখন তারা দেয়, শুরুতে দেওয়ার শুরুতেই অনেকে সাউন্ড টেস্ট করে করতে করতে, তো তাদের সাথে প্রথমত যে জিনিসটা ঘটলো আর কি, ঘটনার সূচনাটা যেটা দিয়ে, যে হঠাৎ করে হাই ভোল্টেজের কারণে হোক বা যে কারণে হোক, তাদের বক্সের যে সেট ছিল, বক্স ছিল, সবকিছুই মুহূর্তের মধ্যে একটা শব্দে নষ্ট হয়ে যায় আর সেখান থেকে ধোঁয়া বের হতে শুরু করে। তো তারা কোনো কারণ বুঝতে পারে না, কারণ না বুঝতে পারার কারণে তারা এটাও ভেবে নেয় যে আমাদের হয়তো লাইন দিতে বা জয়েনিং করতে হয়তো সমস্যা হয়েছে, এই জন্য আর কি হয়তো ভাই আমাদের সব বক্স গুলো নষ্ট হয়ে গেছে। তো ব্যাপারটা তারা স্বাভাবিকভাবেই নাই, আবার তাদের ভিতরে কষ্ট হয় যে পিকনিক করতে আসলাম এরকম একটা জিনিস ঘটে গেল, তারা তো এটা শুরু ছিল এই জন্য অত কিছু বুঝে নাই। তারপরে তারা স্বাভাবিকভাবে তাদের কাজকর্ম করতে থাকে, করতে করতে প্রায় 45-50 মিনিট এরকম হয়ে গেছে, একজন খেয়াল করে যে এখন ওই বন্ধুর কোনো খবর নাই, ওই বন্ধুটার কোনো খবর নাই। পরে তারা 4 জন মিলে খোঁজ করে যে কিরে রিফাত না বাহিরে গেল, ওই যে বাথরুম করতে, তো তো এখনো আসেনা, কত দূরে গেছে, ওকে আবার পাশের গ্রামে চলে গেল নাকি বাথরুম করতে। তো ফিরে না, পরে সবাই মিলে চিন্তা করলো যে তারা খুঁজতে যাবে। তো দুইজন থাকলো এখানে আর দুইজন খুঁজতে গেল। খুঁজতে খুঁজতে যে এক পর্যায়ে যে দেখে যে ওই ছেলেটাই, যে ছেলেটা ছিল, ওই ছেলেটা হাতে করে একটা সাদা মোরগ, যেটাকে আমরা বলি সাদা দেশি মোরগ, নিয়ে আসতেছে পুরো সাদা, ধবধবে পুরো সাদা দেশি মোরগ নিয়ে আসতেছে হেঁটে হেঁটে। পরে পথের মাঝখানে তাকে দেখলো, দেখার পরে বলতেছে কি রে তোরে তো দেরি হলো কেন, তুই কি বাথরুম করতে পাশের গ্রামে চলে গেছিস? পরে বললো না ভাই বাথরুম করতে আসছি, আমি সবকিছুই করা শেষ করার পরে যখন ফিরতেছিলাম দেখি যে এরকম একটা মুরগি এদিক দিয়ে হাঁটা চলা করতেছে, তো আমরা ভাবলাম পিকনিকে আসছি, আবার খোলা মাঠ, হয়তোবা পাশের গ্রামের থেকেই কোনো বাসার থেকে হয়তো ছুটে চলে আসছে, মাঠেই ভাবে ছেড়ে রাখলে শিয়ালে তো খেয়েই ফেলবে, তার থেকে ভালো এটা আমরাই খেয়ে ফেলি, এই জন্য আমি এটা ধরার জন্যই দৌড়াদৌড়ি করতে করতে দেরি হয়ে গেছে। তো ওই ছেলেটাও খেয়াল করে নাই যে সে অলরেডি 45 বা 50 মিনিট এই মুরগির পিছনেই লাগাই দিছে ধরতে ধরতে। তো তখন যাকে বলা হলো যে তুমি তো প্রায় 50 মিনিট দেরি করে ফেলছো, ছেলে বলে কি আমি তো এত দেরি করি নাই, ওরা বলতেছে না যে সময় দেখো তুমি এই সময় আসছো এখন এত বাজে, ওরা বলতেছে আচ্ছা আচ্ছা আমি কত সময় গেছে এতটা খেয়াল করি নাই, তবে এই মুরগিটাকে ধরতে আমার অনেক দৌড়াইতে হয়েছে, আচ্ছা ফাইন তো ঠিক আছে। তারপরে নিয়ে আসছে সেই মুরগিটা ধরে তাদের জায়গায় নিয়ে আসছে, এসে দেখে এখানে আবার আর এক এলাহি কাণ্ড, যে দুইজনকে রেখে গিয়েছিল সেই দুইজন এখান থেকে কোথাও, মানে এখন যে দুইজন তাকে খুঁজতে গেছিল মোটামুটি এখানে তিনজন উপস্থিত, ওই দুইজন নাই, ওই দুইজনকে খুঁজে পায় না পায় না। তারপরে এই তিনজন মিলে বললো আচ্ছা মানে আশেপাশে কোনো জিনিসের সংকট পড়ছে বা কোনো জিনিসের প্রয়োজন হয়েছে এই জন্য এটা মানে আনতে গেছে, আসো আমরা আমাদের মতো কাজ শুরু করি। তো তারা যখন ওই মুরগিটাকে যখন ধরছে, ধরার পরে বলতেছে আচ্ছা আমরা তো সমস্ত যা কিছু পিকনিক যা কিছু রান্না করবো আর কি সেই সব কিছু তো আমরা বাহির থেকে সবকিছু কোটা বাছাই করেই নিয়ে আসছি, এখন নতুন করে এই মুরগিটাকে আবার চোলাকোটা করতে হলে তো আমাদের সরঞ্জাম দরকার, এইগুলো তো নাই, এখন কি করা যেতে পারে? তো তাদের মধ্যে থেকে একজন বলল আচ্ছা এটাকে জবাই করে আমরা চামড়াটা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিই, তারপরে যা কিছু করা যাবে ওইটা দরকার এই ছুরি দিয়ে আমরা কেটে কেটে নেবো যে এই ছুরিটা আছে। তো তারা সে অনুযায়ী মুরগিটাকে ধরে অনেকক্ষণ যাবত মুরগিটাকে জবাইয়ের চেষ্টা করে এই তিনজন বন্ধু, কিন্তু মুরগিটাকে আসলেই সহজভাবে তারা জবাই করতে পারে নাই, জবাই করতে যায় হাত থেকে ছুটে দৌড় মারে আবার ধরে, এভাবে এভাবে কয়েকবার মিস হতে হতে তারা মুরগিটাকে জবাই করে ফেলে আর কি। মুরগিটাকে জবাই করার পর তারা যেভাবে হোক ছুরি দিয়ে কাটা ছেড়া করে তারা রান্না সম্পূর্ণ করে। এখন রান্না শেষে যে দুইজন বন্ধু এখান থেকে মিসিং হয়ে গিয়েছিল, মানে পাশে গিয়েছিল তারা মনে করতেছিল যে ওই বন্ধু আরো কয়েকজন 7-8 জন মতো ছেলেদেরকে নিয়ে এখানে আসছে আর কি। পর বলতেছে কি ব্যাপার তোমরা দুইজন কোথায় গেছিলে, কোথার থেকে আসলে আবার এখন নতুন করে 7-8 জন? পর বলতেছে আমরা এই সাইডে গেছিলাম একটু পানি আনতে আর কি, তো দেখলাম ওইখানে অনেক বড় একটা খাল আছে, খালের পাশেই কয়েকজন বসেছিল আর কি, তো তারা অনেক কাজ আমাদের পানি উঠাইতে উঠাইতে হেল্প করছে, তো আমরা ভাবলাম যেহেতু আমাদের হেল্প করছে আর এখানে আমরা 5 জন আছি, তো আর 5 জন থাকলে তো খুব বেশি সমস্যা নেই, তো এই জন্য তাদেরকে সাথে করে নিয়ে আসছি। তো ব্যাপারটা তারা কোনো কিছুই খারাপ কোনো আলামত তারা মনে করে নাই, স্বাভাবিকভাবেই ওই 5 জনও আছে আর যে কয়েকজনকে নিয়ে আসছে তারাও আছে। তারা রান্না সম্পূর্ণ করে, রান্না সম্পূর্ণ করার পরে যখন খাবারের একটা পরিবেশ করছে যে এখন তারা খাবার দাবার খাবে, তো যখন তারা যখন এভাবে বসছে, বসার পর তারা যখন খাবে খাবার ঠিক আগ মুহূর্তে দেখে যে ওই যে কয়েকজন লোক তাদের সাথে আসছিল সেই কয়েকজন লোক খেতে বসতে যাচ্ছে না আর কি, তাদেরকে বলতেছে যে ভাই আমাদের সাথে বসেন একসাথে খাই, আপনাদেরকে নিয়ে আসলাম তো এই জন্য, কিন্তু তারপরেও দেখে যে না তারা বসতে যাচ্ছে না, তার বলতেছে না ভাই আপনারা অতিথি মানুষ আসছেন অনেক দূর থেকে, আপনারা আগে খাবার খান পরে আমরা খাবো হয়তো সমস্যা নেই। পুরো অনেক জোরাজোরি করে করার পরে তারপরেও তারা বসে না, তারা দাঁড়িয়েই থাকে, তো তারা খুব বেশি জোরাজোরি না করে তারা খাওয়া শুরু করে সেই 5 জন বন্ধু। সেই 5 জন বন্ধুই আগে মুরগিতে খাবার শুরু করে, খাবারটা আবার খাওয়ার পর হঠাৎ করে তাদের যখন খাওয়া দাওয়া শেষ, সরঞ্জামপত্র যখন গোছাচ্ছে, তাদেরকেও খেতে যখন বসতে বলবে, এই মুহূর্তে তারা সাইডে খেয়াল করে দেখো ওই 5 জন উধাও নাই কোথাও। তো এই মুহূর্তে তারা একটু হতভম্ব হয়ে পড়ে, আবার চিন্তিত হয়ে পড়ে, এটা আমাদের সাথে কি হচ্ছে। শুরুর দিক দিক থেকেই অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা বা কাহিনী ঘটে চলেছে আমাদের সাথে এইভাবে। তো তারা ওইখান থেকে ভয় পেয়ে যায় আর কি। ভয় পেয়ে যাওয়ার পরে তারা চিন্তা করে যে না, আমাদের এই জায়গাটা খুব দ্রুতই ত্যাগ করতে হবে, খুব তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। তো তারা তড়িঘড়ি করে তাদের যে সরঞ্জাম পত্র ছিল এগুলো তারা পিক আপ ভ্যানে ওঠাচ্ছে। ওঠানোর পর তারা চারজন বন্ধু উঠে একজন ড্রাইভ করতেছিল, যে সে যখন তার ড্রাইভিং এর সিটে যখন যায় তখন সে গাড়িটা যখন স্টার্ট করে দেখে যে তার সামনে ওই পাঁচজন দাঁড়ায় আছে। এই জিনিসটা সে সামনে থেকে দেখছে, আর যে চারজন বন্ধু ছিল তারা তো পিক আপের পিছনের সাইডে আছে। তো সে যখন এই জিনিসটা সামনে থেকে যখন দেখছে, পিছনে তাদের বন্ধুদেরকে বলতেছে, এই ওই যে পাঁচজন সামনে আসছে এখন, মানে আমাদের সাথে ব্যাপারটা কি ঘটতেছে বুঝলাম না, তোরা একটু ওদের সাথে যে কথা বলতো। ওই চারজন আবার পিক আপ থেকে নেমে সামনের দিকে গিয়ে দেখে যে না, ওই চারজন নাই। পরে বলতেছে, এটা কি হচ্ছে, তুমি কি আমাদের সাথে মজা করতেছ? এই মুহূর্তে এমনিতে আমরা ভয় পেয়ে আছি। ওই বন্ধুকে খুব বকাঝকা করে যে ড্রাইভ করবে। পরে সে বলতেছে, না না, আমি তোমাদের সাথে মজা করবো কেন, আমি যেটা দেখছি সেটাই তো আমি তোমাদেরকে বললাম। পরে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি স্টার্ট করো, চলো আমরা দ্রুত এখান থেকে চলে যাই, আমাদের সাথে উল্টা পাল্টা ঘটতেছে জায়গাটা, আগেও শুনেছি ভালো না, এখন দেখতেও যে আসলে আমাদের সাথে ভালো কিছু হচ্ছে না। পরে তারা ওইখান থেকে কোনোভাবে ওইখান থেকে বের হয়ে আসে। বের হয়ে আসার পরেই তারা তারপরের দিন যার যার বাসায় যখন ফিরে, তাদের প্রত্যেকেরই এক এক রকম রোগ হয় আর কি। কেউ জ্বরে হয়, কারো নিউমোনি হয়, কেউ এরকম এরকম সবাই আর কি অসুস্থ, কেউ কোনো না কোনো ভাবে অসুস্থ হয়ে পড়ে আর কি। তো অসুস্থটা তো খুব গুরুতর ভাবে, অসুস্থ হলে প্রত্যেকের বাবা মা আলাদা আলাদা ভাবে হসপিটালে ভর্তি করে। তো শেষ পর্যায়ে যেটা জানা যায় বা এই ঘটনাটা যে আমার কাছে বলছে সেইভাবে বলছে যে ওই হসপিটালে থাকা অবস্থায় প্রত্যেকেই তার শেষ নিঃশ্বাসটা এইভাবে ত্যাগ করছে যে তার গলাতে রক্ত উঠে প্রত্যেকেই আলাদা আলাদা সময়ে মারা যায় আর কি। তো যে আমাকে এই ঘটনাটা বলছিল সে এভাবেই বলছে যে ঘটনার শুরুর দিক দিয়ে এভাবে শুরু হয়েছে আর শেষে সবার জীবন চলে গেছে আর কি। তো এইটা ছিল হচ্ছে আমার প্রথম ঘটনা। তো এবার আমি আমার দ্বিতীয় ঘটনা শুরু করতেছি। এটা হলো 1996 সালের একটা ঘটনা, আমার এক আত্মীয়র সাথে ঘটে যাওয়া। সে বাহিরের দেশে আর কি তার বিজনেসের কাজে বাহিরে যায়। তো বাহির থেকে যখন সে বাংলাদেশে ফিরে, এখান থেকে সে অনেক আগের সময়, তো সে এয়ারপোর্টে নেমে ওইখান থেকে যে কোনোভাবে অন্য একটা গাড়িতে সে যশোর যাবে আর, মানে মাগুরা পার হয়ে হাটগোপালপুরে যাবে আর কি। তো সে মনে মনে প্ল্যান করে যে আমি বাহিরের থেকে যেহেতু আসছি তো বাড়িতে কিছু নিয়ে যাব। বিশেষ করে তার মাথায় একটা জিনিস কাজ করে যে সে যেহেতু পদ্মা পার হয়ে যাবে তো পর্দার থেকে সে বড় বড় দেখে দুই পিস ইলিশ মাছ নিয়ে যাবে আর কি। এই জিনিসটা তার প্রধান উদ্দেশ্য থাকে বাড়িতে যাওয়ার, মানে বাড়িতে যে জিনিসগুলো নিয়ে যাবে তার মধ্যে থেকে এটা, আর বাইরের থেকে তো বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসেছে। তো সে আস্তে আস্তে পর্দার সাথে, মানে পর্দার নদীতে যখন আসে তখন নৌকাতে পার হতো বা ফেরি ছিল, ফেরিতে পার হতো। তো সে ওইখান থেকে দুইটা বড় সাইজের ইলিশ মাছ নিয়ে সে সেতুটা পার হয়। তো সেই দিনটা ছিল আর কি খুবই মেঘাচ্ছন্ন, আকাশে বেশ ঘন কালো মেঘ ছিল, প্রচন্ড মেঘ আর কি। বুঝতেছিল যে সে বাড়ি যেতে যেতে হয়তো বা বাড়ি যাওয়ার আগে সে খুব বড় সড় একটা বৃষ্টির মুখোমুখি হবে, এরকমটাই চিন্তা এসেছিল। আর তারপরে সেই এয়ারপোর্ট থেকে নেমেছিল প্রায় দুপুর 3:30 সময়। তো সে যখন চিন্তা করে যে আমি এখান থেকে যদি যেতে যাই তাহলে তো আমার যেতে যেতে প্রায় রাত হয়ে যাবে, আর তখন তো সচরাচর এরকম ডাইরেক্ট এরকম গাড়িও ছিল না কোনো। তো সে সেই এই চিন্তা নিয়েই সে বের হলো আর কি। তো যেতে যেতে যখন সে হাটগোপালপুরে আসলে, যখন হাটগোপালপুরে যখন পৌঁছায়, হাটগোপালপুরে যখন সে নামে, হাটগোপালপুর থেকে 3.5 কিলোমিটার ভিতর হচ্ছে আমাদের গ্রাম, গ্রামে সে যাবে। তো তখন হচ্ছে হাটগোপালপুর থেকে আমাদের গ্রামে যেতে একটা নদী পার হতে হতো ছোটখাটো। তো যখন হাটগোপালপুরে সে নামে তখন প্রচণ্ড আকারে বৃষ্টি শুরু হয়। তার কাছে অনেক শুকনা জিনিস ছিল যেগুলো সে বাহিরের দেশ থেকে নিয়ে আসছিল বাড়িতে নিয়ে যাবে, তো এগুলো যাতে না ভিজে যায় বাসে, এগুলোর জন্য ভিজে ভিজেও বাড়ি যেতে পারবে না। এই কারণে সে ওইখানে কোনো একটা দোকানের নিচে আর কি সে দাঁড়ায়। তখন রাত ঠিক 10:30 বাজে। তো একাধারে প্রায় তখন তো এইভাবে ঘড়িও ছিল না, সে যেভাবে আর কি আমাকে বলছে যে সে অনেকক্ষণ সময় প্রায় 1 ঘন্টা 10-20 মিনিট মতো সে ওই বৃষ্টিতে দাঁড়ায় থাকে আর কি, খুব বৃষ্টি পড়ে। তো দাঁড়ায় থাকতে থাকতে বৃষ্টি খুব জোরে বৃষ্টি, আর এখানে খুব মেঘও ছিল বৃষ্টি হওয়ার আগে, এই কারণে বাজারটা পুরোপুরি খালি হয়ে যায়, সবাই মেঘ থেকে আগে আগে বাড়িতে চলে গেছে। তো সে ওইখানে একা একাই দাঁড়ায় আছে, কোনো দোকানও খোলা নাই বাজারে, অনেক আগের কথা এটা। তো সে দাঁড়ায় থাকতে থাকতে অপেক্ষা করতেছে কখন বৃষ্টিটা থামবে। তো অপেক্ষা করতে করতে সে দেখে যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে একজন আসতেছে আর কি, তখন 11টার কাছাকাছি। তো দেখে যে তার পরিচিত একজন, কেউ তার গ্রামের একজন, তার পাশের বাড়ির একজন মুরব্বী, সে বৃষ্টিতে ভিজে ভিজে তাকে দেখে তার দিকে আসতেছে। তো সে দেখে খুবই খুশি হয় যে আমি অনেকক্ষণ যাবৎ দাঁড়ায় আছি রাত্রেবেলা, কোনো লোক তো নাই, যাক অবশেষে একজন লোক পাওয়া গেল, তাও আবার আমার নিজ গ্রামে, একসাথে অবশ্য ফেরা যাবে আর কি। তো সে দেখে খুশি হয় কাছে যখন আসে, তো ওই লোকটা তার একদম খুব কাছেও দাঁড়ায় না, একটু দূরেই দাঁড়ায় আর কি। তো কথা বলতেছে যে ওই লোকটা সম্পর্কে আর কি, গ্রাম সম্পর্কে চাচা ভাতিজা আর কি। যে লোকটা ফিরছে, ওই যে লোকটাকে দেখছে তাকে চাচা বলতেছে, বলতেছে চাচা কেমন আছেন? পুরো বলতেছে তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো, কবে আসলা, কখন আসলা, এইসব জিজ্ঞাসা করতেছে। বলতেছে তো আসলাম অনেকক্ষণ যাবৎ বৃষ্টিতে দাঁড়ায় আছি, কেউ নাই, তো আপনি কোথায় গেছিলেন? পরে সে লোকটা বলতেছে আমি তো আমার এই যে কলার বাগানটা আছে না, আমি কলা বিক্রি করতে গেছিলাম আর কি। তো ওই ছেলেটা আবার ভাবলো যে চাচার আবার কলার বাগানই বা কবে ছিল, আর সে কলা বিক্রি করতে ওই কোথায় বা যাবে। আজকে তো গ্রাম দেশে যেই জিনিসে মানে যেই দিনে হাট জমায়েত হয়, যেই দিন মানুষ খুব বেশি কেনাকাটা করে ওই দিন হাটের দিন বলা হয়। তো ওই দিন আবার কোনো হাটের দিনও ছিল না। এই ছেলেটা ওই জিনিসটাও ওই ওই লোকটার মাথায় আসে আর কি। পরে যাক, তিনি আর ওই ব্যাপারে রাত্রেবেলায় সব ব্যাপারে বিতর্কে না যে পরে বললো আচ্ছা আচ্ছা, তো বাড়ির সবাই কেমন আছে, এরকম কথোপকথন চলতে থাকে আর কি। পরে সে বলতেছে ভাতিজা হাতে ওইটা কি? পরে বলতেছে আমার হাতে তো মাছ নিয়ে আসছি আর কি, আমার ইচ্ছা ছিল যে বাড়িতে ফেরার সময় আমি 2টা বড় সাইজের ইলিশ মাছ নিয়ে আসবো আর কি। পরে বলতেছে আমি তো আগে জানলে তোমাকে আমার জন্য একটা আনতে বলতাম। পরে বলতেছে আমি তো জানি না চাচা, তারপরেও সমস্যা নেই, আমি ইলিশ মাছ যেহেতু নিয়ে যাচ্ছি আপনাকে দাওয়াত দিব, আপনি আমার বাসায় এসে খেয়ে যান। তো ওই চাচা এক প্রকারে এই সমস্ত কথাবার্তা বলতেছে, আর এই কথাবার্তা বলতে বলতে সে একটা জিনিসের ইঙ্গিত করতেছে যে ইলিশ মাছটা যেন তার হাতে দিয়ে দেওয়া হয়। সে বলতেছে ভাতিজা তুমি অনেক দূর থেকে আসছো, দাও তোমার জিনিসপত্র আমি ধরি, মাছটা আমার কাছে দাও। জিনিসপত্র ধরার কথা বলে বলতেছে যাও মাছটা আমার কাছে দাও। তো বলতেছে না চাচা, আপনি মুরব্বী মানুষ, আপনি আমার জিনিসপত্র নিয়ে দাঁড়ায় থাকবেন, এটা কেমন দেখা যায় না? সমস্যা নেই, আপনি আসেন থাকেন, আমরা একসাথে ইনশাল্লাহ বাড়িতে যাব। তো বিভিন্নভাবে আমার কাছে যখন ঘটনাটা বর্ণনা করছে এইভাবে করছে, যে সময় তারপরও বিভিন্নভাবে এইভাবে কথাবার্তা বলে টলে বারবার আমাকে মাছ দিতে বলতেছে এইভাবে। তো ছেলেটাও সম্মানের খাতিরই হোক, অন্য অন্য কিছু তখনও মাথায় ছিল না, তো বৃদ্ধা চাচার প্রতি সম্মান দেখায় আর কি জিনিসগুলো দেয় নাই। পরে বলতে চাচা চাচা ঠিক আছে, বৃষ্টি তো একটু ধরছে, প্রায় 11:30 বাজে তখন, বৃষ্টি তো একটু ধরছে, চলুন আমরা যাই, চলুন আমরা এখন হাঁটা শুরু করি। তো বাজার থেকে যখন হাঁটা শুরু করছে মাঠের ভিতর দিয়ে, তারপরে নদীটা পড়ে আর কি, তো তখন আর কি ধান লাগানো ছিল, ধানের ক্ষেত দিয়ে আর কি পার হচ্ছে আস্তে আস্তে, যেতে যেতে গল্প করতেছে। তো এখানে ওই যে লোকটার সাথে ঘটনাটা ঘটে, সে বলতেছে আমার কাছে ওই সময় একটা জিনিস অস্বাভাবিক লেগেছিল, যে আমরা দুইজনে যেখানে একসাথে যাচ্ছি মাঠের ভিতরে, তো সেখানে দেখি চাচা আমার পিছন পিছন আসতেছে, আর আমি চাচার সামনাসামনি। চাচাকে যতই বলতেছি যে আমার সাথে আসেন, আমার সাথে আসেন, আসেন একসাথে গল্প করতে করতে যাই, চাচা আসতেছে না। বলতেছে না না, তুমি যাও সামনে, সমস্যা নেই, তোমার কিছু হোক বা না হোক অনেকদিন পরে তুমি আসছো, যদি সামনে থেকে যদি কোনো বিপদ এসে যায় তাহলে দেখবো আর কি, আমি পিছন থেকে দেখবো, সমস্যা নেই, তুমি সামনাসামনি চলো, এভাবে বলতেছে। যাই হোক, অনেক জোরাজোরি করেও যখন আসে না, তারা তাদের মতো হাঁটতেছে, সে সামনে তার চাচা পিছনে। তো যখন নদীর পাড়ে যখন আসে, নদী বলতে আর কি তখন ওইটা নদী ছিল কিন্তু নদীতে খুব একটা বেশি পানি ছিল না, যেহেতু বর্ষার শুরু ছিল এই জন্য অত বেশিও পানি হয়ে আসে নাই, হেঁটে হেঁটেই পার হওয়া যেত। তো নদীতে যখন পার হবে তো তার কাছে কিছু জিনিসপত্র ছিল, যেই জিনিসপত্র দুই হাতে নিয়ে নদী পার হওয়া সম্ভব না। তো সে বলতে চাচ্ছে আচ্ছা এখানে তো একটু ধরা পড়ে গেলাম আর কি, বাধা পড়ে গেলাম যে আপনাকে এখানে, আপনি তখন বলতেছিলেন যে আমাকে হেল্প করবেন, তো এখানে একটু আপনার হেল্প একটু চাচ্ছি আর কি, আমাকে একটু হেল্প করেন এই জিনিসগুলো নিয়ে আমার সাথে একটু পার করে দেন আর কি, কিছু মনে করেন না। পরে বলতেছিলেন না ভাতিজা তুমি মাছটা আমার কাছে দাও, তো এখানেও ওই লোকটা এভাবেই বলে মাছটা নিতে। তখন ওই ছেলেটার কাছে একটু অস্বাভাবিক লাগে, আরে আমার কাছে এত ভারী ভারী জিনিস থাকতে সে শুধু মাছই চাচ্ছে কেন, মাছটা নিলে তো আর আমার জন্য কোনো সুবিধা হবে না, মাছ তো এমনিতেও নেওয়া যায়। পরে বলতেছে না আপনি ভারী জিনিসগুলো নেন না। পরে বলতেছে না না ভাতিজা তুমি মাছটা আমার কাছে দাও আর ওই জিনিসগুলো তুমি নাও। তো বলে যখন দেখে যে না চাচা অন্য জিনিসগুলো নিতে চাচ্ছে না, তো বলতে চাচ্ছে ঠিক আছে আপনি যেহেতু এগুলো ছাড়া নিতে চাচ্ছেন না তো থাক সমস্যা নেই, মাছ দিলে যে আমার খুব বেশি হবে তা না, সমস্যা নেই আমি নিতে পারবো। তো এই বলে ছেলেটা এক প্রকার বিরক্ত হয়ে আর কি নদী পার হচ্ছে। তো সে নদী পার হতে যে তার হাত থেকে একটা জিনিস পড়ে যায় মাঝামাঝিতে এসে, তো জিনিসটা ওঠাইতে গেলে হালকা একটু ঝুঁকতে হয়, কিন্তু হালকা একটু ঝোঁকা লাগে, নিচু হওয়ার আগে হালকা। তো যখন সে নিচু হতে গেছে, নিচু হতে যেয়ে তার পিছনের দিকে চোখ যায়। যখন পিছনের দিকে সে চোখ করে দেখে যে পিছনে চাচা নামক যে লোকটি দাঁড়ায় আছে বা যে ছায়াটা দাঁড়ায় আছে, এতক্ষণ যার সাথে সে কথা বলতেছিল সে প্রায় আমরা বলি যে এক হাত মতো উঁচুতে সে মানে হাওয়ার উপরে ভেসে ভেসে এরকমটা আসতেছে আর কি। আমরা স্বাভাবিকভাবে যেভাবে মাটিতে পা ফেলে ফেলে চলাফেরা করি এইভাবে পিছনের লোকটা হাঁটতেছে না, অনেকটাই উপরে। তুই জিনিসটা দেখে সে পুরোপুরি কনফার্ম হয়ে যায়, মানে কনফার্ম হয়ে যায় তার মাথায় চলে আসে যে আমার কাছে যেহেতু ইলিশ মাছ আছে আর এখন রাত প্রায় 12টার কাছাকাছি, তো আমার সাথে হয়তো অস্বাভাবিক কোনো একটা কিছু হচ্ছে বা হতে যাচ্ছে আর কি। তো এই জিনিসটা সে টের পেয়ে সে ভাবে যে না আমি এখন কোনো কিছু বুঝতে দেবো না, আমি আমার মতো করে যাব। তো সেই জিনিসটা সে উঠায় স্বাভাবিকভাবে নদীটা পার হয়। নদীটা পার হয়ে আর কি যখন নদীর পাড়ে চলে আসে, নদীর পাড়ে এসে ওই লোকটা বলতেছে যে চাচা মানে মেয়ে ভাতিজাকে বলতেছে যে ভাতিজা নদী তো পার হয়ে গেলাম, তুমি তো আমার কাছে মাছটা দিলে না। পরে এসে বলতেছে চাচা বললাম না যে একদিন মাছ রান্না করে আপনাকে ডাক দিব, আপনি আমার বাসায় এসে খেয়ে যান। পরে বলতেছে না তুমি এত কষ্ট করতেছো, আবারও বিভিন্ন কথাবার্তা বলে তার থেকে মাছই নেওয়ার চিন্তা ভাবনা করতেছে। এক পর্যায়ে যখন ভাতিজাও তার ওই চাচাকে মাছ দিতে চাচ্ছে না, আমি চাচা বলতেছি বারবার ওই ছায়া মূর্তিটাকে মাছ দিতে চাচ্ছে না যেহেতু সে বুঝতে পারছে, তো তখন ওই সময় তার সাথে একটু জোরপূর্বক ভাবে ওই ছায়া মূর্তি তারটাকে বলে যে না না তুমি মাছ আমাকে দিয়েই যাও। যখন স্বাভাবিকভাবে যখন কাজ হচ্ছে না তখন সে এক প্রকারের তার আসল মানে আসল রূপটা তো বের করে নেয়, তার কণ্ঠটাকে চেঞ্জ করছে, এইভাবে বলতেছে এই তুই আমার থেকে মাছ নিয়ে যাবি মানে, আমি বলছি না আমাকে একবার মাছ দিয়ে যেতে। এইভাবে যখন বলে তখন ওই ছেলেটা তো একবার মানে আমি আপনি যদি এই জায়গাটাতে থাকতাম তাহলে কি হতো জানি না, ওই ছেলেটা একদম পুরো হুশ হারা মতো হয়ে গেছে আর কি। তো এরকম অবস্থাতে সে খুব জোর একটা চিৎকার করে, চিৎকার করেই সে ওইখানে সবকিছু নিয়ে এখানে পড়ে যায়। তো অবস্থাই যখন পড়ে তখন প্রায় 12টা বাজে, তো তখন আর কেউ আসে না, আশেপাশে কোনো বাড়িঘর না থাকে, পুরো ভোরে ওই নদীতে অনেকে আসে মাছ ধরতে, তাদের মধ্যে একজন খুব সকালে আসছিল, সকালে এসে দেখে যে ওই লোকটা কাদামাটির উপরে এভাবে পড়ে আছে তার জিনিসপত্র নিয়ে। তো তার জিনিসপত্র তাকে যখন মুখে পানি ছিটায় যখন তাকে উঠানো হলো দেখে যে তার সমস্ত জিনিসপত্র ঠিকঠাকই আছে, কিন্তু মাঝখান থেকে যে সে যে দুইটা ইলিশ মাছ নিয়ে আসছিল সেই দুইটা ইলিশ মাছ ওইখানে নাই। তো সেই অবস্থাতে তাকে গ্রামের যা মানে ওইখানে যে যে ছিল তারা সবাই তাকে বাড়িতে দিয়ে আসে। দিয়ে আসার পরে সে প্রায় 15-16 দিন যাবত খুবই অসুস্থ থাকে, বিশেষ করে তার জ্বর হয়, খিচুনি জ্বরটাকে যেই বলে এরকম একটা জ্বর হয় তার। এই জ্বর হওয়ার পরে স্বাভাবিক গতিতে সে সুস্থ হয়ে যায়। আর সুস্থ হওয়ার পরে তার অনেক পরে কিছুদিন আগেই ঘটনাটা আর কি আমার কাছে শেয়ার করছে আর কি। তো এইটা ছিল হচ্ছে আমার দ্বিতীয় ঘটনা। তো আমার এখন তৃতীয় ঘটনাটা শুরু করতে যাচ্ছি। তৃতীয় যে ঘটনাটা ঘটে এখানে, আমার এক বন্ধু আর কি আমাকে এই ঘটনাটা শেয়ার করছে, যে তারা দুই ভাই আমাদের মাগোরা হাজারামপুরে এক মাদ্রাসাতে পড়াশোনা করত। প্রথম দিকতে যখন পড়াশোনা করত তাদের সাথে এরকম একটা ঘটনা আর কি ঘটে যায়। তো তারা যখন প্রথমে তার বাবা মা যখন তাকে মাদ্রাসাতে ভর্তি করে দিয়ে আসে, ওই মাদ্রাসাটা মসজিদ মাদ্রাসা মিলে আর কি ছিল, লোকেরা নামাজও পড়তে পারত এখানে, মানে মসজিদের ভিতরে অনেক মাদ্রাসা থাকে এরকম একটা মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স যেটাকে বলা হয়। তো ওই মসজিদটা আর কি মেন রোড থেকে প্রায় এক মিনিট ভিতরে, আর মসজিদটা ঠিক পুকুরের পাশে ছিল, অনেক বড় একটা পুকুর ছিল, পুকুরের এক কিনারে মসজিদ ছিল আর এক কিনারে ছিল ওইখানে তিনটা মতো তাল গাছ ছিল খুব বড় বড়, আর বিভিন্ন গাছগাছালি তো এখানে পরিপূর্ণ একটা জঙ্গল মতো ছিল আর কি আর এক সাইড, এরকম একটা জায়গা আর কি। তারা প্রথম দিন যখন মাদ্রাসাতে ভর্তি হয় স্বাভাবিকভাবে তারা পড়াশোনা শুরু করে। তো ওই মাদ্রাসাতে একটা নিয়ম ছিল, যে নিয়মে তাদেরকে প্রতিনিয়ত চলতে হতো। মাদ্রাসা মানে মসজিদটা দুই তালার ছিল, দ্বিতীয় তালাতে তারা ঘুমায়ত, নিচের তালায় তারা পড়াশোনা করত। তো তাদের বলা হয়েছিল যে রাত্রের এই সময় অর্থাৎ 9:30 দিকে ঘুমায় পড়তে হবে, যেহেতু গ্রাম্য মাদ্রাসা তাড়াতাড়ি ঘুমের নিয়মটা থাকে, 9:30 দিকে ঘুমায় পড়তে হবে, আর ওই যে পাশের যে জানালাগুলি আছে এই জানালাগুলি সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে। মানে ওই তালগাছের যে সাইডের যে জানালাগুলি ছিল ওই জানালাগুলি রাত্রেবেলা কোনো অবস্থাতেই খোলা যাবে না, কোথায় মাগরিবের পর থেকেই লাগাই দিতে হবে। এরকম একটা নিয়ম ওই আমার দুই বন্ধু আর কি এখানে যখন গেছে, তারা দুই যমজ ভাই ছিল আর কি, তো নতুন নতুন এই নিয়মটা শুনে তারা অস্বাভাবিক হয়েছে, কি ব্যাপার মাদ্রাসাতে তো বিভিন্ন রকম পড়ার নিয়ম শুনছে, সারাক্ষণ পড়তে হবে, আসরের পরেও পড়তে হবে, মাদ্রাসাতে আটকা থাকতে হবে, ঠিক আছে এখানে একটু অদ্ভুত রকম নিয়ম যে মাগরিবের পর থেকেই এই জানালাগুলো বন্ধ করে ফেলতে হবে আর খোলা যাবে না কোনো অবস্থাতেই। তো এই জিনিসটা তারা একটু তাদের কাছে অস্বাভাবিক লাগে, যেহেতু তারা আরো অনেক মাদ্রাসা আগেও পড়ছে, তো নিয়মটা তাদের কাছে একটু নতুন এবং আনকমন লাগে, আর তারা কারণটা খুঁজতে চায় যে আসলে এটা কেন হচ্ছে। তো ওইখানের পুরানো বন্ধুদের সাথেও কথা বলে, নতুন বন্ধুদের সাথে যে আসলে এই ঘটনাগুলি কেন, তো তাদের কাছে কেউই শেয়ার করতে চায় না ঘটনাটা, কিন্তু বলে যে না এখানে ওইদিকে খারাপ অনেক কিছু হয়। তো এই জন্য তুই দুই ভাই যমজ হওয়াতে আর একই বয়সী হওয়াতে দুইজনে একই রকমের দুষ্টুমি ছিল, যা করত যা খাইতো সব একই রকমের করত। তো তারা দুই ভাই একদিন আর কি একটা সিদ্ধান্ত নেয় যে ওইখানে তো রাত্রেবেলা হুজুর থাকতো না, হুজুরের বাসা পাশে ছিল, হুজুর চলে যেত, একজন হুজুরই ছিল ওইখানে। তো তারা একদিন সিদ্ধান্ত নেয় যে আমরা দেখবো একদিন রাত্রে যে কেন আমাদেরকে ওইদিকে বা এই জানলাগুলো খুলতে নিষেধ করা হয়। তো তখন তারা স্বাভাবিক অবস্থায় 9:30 দিকে তারা সব নিয়মে নিয়ম অনুযায়ী সবার সাথেই শুয়ে পড়ে, সবাই ঘুমিয়ে পড়লেও তারা দুইজন জেগেই থাকে আর কি, সব অবস্থায় জেগে থাকে। তো তারা অপেক্ষা করতে থাকে যে যখন গভীর রাত হবে তখন আমরা যাবো, যাতে কেউ টের না পায়। অনেক সময় অনেক ছাত্রই শুয়ে শুয়ে জেগে থাকে, তো তারা একটু চালাক হওয়াতে এই জিনিসটা তারা খুব খেয়াল করছিল। তারা প্রায় 2:30 পর্যন্ত সেটি এইভাবে শুয়ে আছে। থাকতে থাকতে তারা তখন ভাবলো যে না এখন বের হওয়া যায়, বা তারা আশেপাশে দেখলো যে কোনো ছাত্র এখন জেগে নেই, এখন বের হওয়া যেতে পারে। তো এক ভাই আর এক ভাইকে ডেকে নিয়ে মসজিদে মসজিদ থেকে বের হয়েছে এই বাহানায় যে নিচে যে ওয়াশরুমটা আছে ওয়াশরুমে যে তারা বাথরুম করবে আর কি, এরকম একটা অজুহাত নিয়ে তারা বের হয়। কোনো লাইটও সাথে নেয় না, যদি কেউ আবার টের পেয়ে যায় হুজুরের কাছে বিচার দিবে এরকম একটা ভয়। তো তারা বের হয়ে মসজিদের গেটটা যে সাইডটা তার অপর সাইডেই ঠিক মসজিদ, আর মসজিদের ওপারেই বলছিলাম তাল গাছগুলি বা জঙ্গলগুলি। তারা ওই সাইডে যখন যায় তো তারা যে দেখে মানে বের হয়ে মসজিদ থেকে বের হয়ে তার অপর সাইডে যখন যায় তো তারা দেখে যে ওইখানে ওই সাইডে খুব সুন্দর একটা আর কি রাতটা ছিল আর কি জ্যোৎস্না রাত, যার ফলে সাইডে কি কি আছে কি না আছে এগুলো দেখা যাচ্ছে। তো এই সুবাদেই তারা ওই পাশে দেখে যে ওই সাইডে খুব সুন্দর একটা আপেল গাছ আছে। আপেল গাছ খুব সুন্দর মতো, আবার ওই গাছে অনেকগুলো আপেল ধরে আছে। তো ওই ছেলেগুলোর মাথায় এই মানে এই কথার চিন্তা আসছে যে ওহো, তাহলে অবস্থা মানে এই সাইডে একটা আপেল গাছ আছে, আমাদের আমরা যদি আপেল যদি দেখি তাহলে চুরি করে খেয়ে ফেলবো এই ভয়ে, বা এই জন্যই, বা আপেলের মালিক হয়তো হুজুরকে বলছে যে এই সাইডের জানালাগুলো যেন না খোলা হয়, এই জন্য হয়তো এই নিয়ম করা। আসলে তারা তখনও ওই জিনিসটা বুঝতে পারে নাই যে কেনই বা নিষেধ করছে, আর তারা তো সেখানে দিনেও থেকেছে, দিনেও কখনো এদিকে খেয়াল করছে বা কি করে নাই জানা ছিল না। তারা ওই জিনিসটা দেখে ভাবে আচ্ছা আচ্ছা। পরে ছোট ভাই তার আর এক ভাইকে বলতেছে আর কি, দুই ভাই তো জমজ একই, তারপরেও বলতেছে যে আচ্ছা ভাইয়া মনে হচ্ছে এর জন্য আমাদেরকে এইদিকে এই জানলাটা খুলতে দেয় না, বা এইদিকে আমাদের আসতে দেয় না, তা চলো আমরা আজকে যে এখান থেকে আমি একটা তুমি একটা আপেল নিয়ে এসে আসো আমরা খাই, রাত্রেবেলা তো কেউ দেখবে না। ছেলেগুলো ছোট ছিল, অত কিছু বুঝে নাই, তো বড় ভাই আর ছোট ভাই দুইজন মিলে আর কি একই রকম দেখতে, পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমরা যাই। পরে তারা পুকুরের পাড় দিয়ে আর কি যাচ্ছে, তারা যত আগাচ্ছে তো ফলগুলো দেখতে আবার খুব চমৎকার চমৎকার লাগতেছে, মনে তাদের আগ্রহটা আরো বেশি বাড়তেছে। বলতেছে ভাইয়া, একজন আর একজনকে বলতেছে আচ্ছা আমি কিন্তু ওই ফলটা নিব, আমি কিন্তু ওই ফলটা নিব, এভাবে কথা বলতে বলতে আগাচ্ছে। তো তারা যখন আগাচ্ছে আগাইতে আগাইতে যখন তারা ফাইনালি যখন গাছের নিচে যখন পৌঁছাইছে, গাছের এখানে যেতে যেতেই পুকুরের মধ্যে একটা শব্দ হলো, হঠাৎ করে কিসের জন্য একটা শব্দ হলো। তো শব্দ হওয়ার সাথে সাথে নিঝুম একটা রাতের শব্দ, যে এখানেই শব্দ হয় বা বিড়ালেরও যদি একটা ছোট্ট একটা ডাক হয় তো আমরা সেই দিকেই মনোযোগ দিই বা ওইদিকে আমরা তাকাই। তো এখানেও পুকুরের মধ্যে এরকম আওয়াজ হওয়াতে তারা ওই আওয়াজের দিকে চোখ করছে, পুকুরে কি পড়ছে কি না পড়ছে এটা দেখার জন্য পুকুরের দিকে তাকাইছে। যখন তারা পুকুরের দিকে তাকাই, পুকুরের দিকে তাকাই দেখে যে কি যেন উপর থেকে একটা পড়ছে, পানি নড়া নড়া এরকম ভাব। তো এই জিনিসটা দেখে স্বাভাবিকই মনে করা হয়তো কোনো উপর থেকে হয়তো কোনো ব্যাং ট্যাং বা কিছু পড়তে পারে। তো এই জিনিসটা দেখে তারা যখন গাছের নিচে আসছে, যখন গাছের দিকে চোখ করে, গাছের দিকে তাকাই দেখে যে আপেল গাছ কি এখানে খাড়া হয়ে একটা তাল গাছ দাঁড়ায় আছে। তারা যে দূর থেকে যে আপেল গাছটা দেখে আসছিল, এখানে আশেপাশে কোনো আপেল গাছই নাই, এমনকি আপেল গাছের এখানে কোনো পরিবেশও নাই। তো এই জিনিসটা দেখেই দুইজনেই ভয় পেয়ে যায় আর কি, যে আমাদের সাথে এটা কি হলো। তারা নিজেরা নিজেরা চোখ ডলাডলি করতেছে যে ভুল দেখলাম না তো, স্বপ্ন দেখতেছি না, তো এরকম এরকম একটা তাদের ভাব হলো। এই জিনিসটা যখন দেখে তারা আসলে খুব ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার পরে তারপরে দেখে যে তাদের ওই ইসের তাল গাছের মাথার উপরে সাধারণত যে রসের যে সময়গুলি আছে ওই সময়গুলিতে তাল গাছের উপরে অনেক বড় বড় হাড়ি বাঁধা থাকে রস ইয়ে করার জন্য। তো উপর থেকে একজন মুরব্বী করে একজন লোক তালের পাতা নড়াচ্ছে আর ওই হাড়ি নিয়ে আর কি কিছু একটা করতেছে, মানে কাজটা দেখে এইভাবে বলা যেতে পারে যে উপরে কেউ একজন হয়তো রস পাড়তে গেছে হয়তো বা ওই হাড়িগুলো এখানে বাঁধাইতে গেছে, দুইটার যে কোনো একটা কিছু হবে এরকম একটা পরিবেশ। তো তারা দেখে দুইজনই যেহেতু ছোট ছিল একটু সাহস পাইছে আর কি, যাক উপর একজন আছে, তাল গাছের উপর একজন আছে, তাহলে আমরাই শুধু এখানে শুধু একা না। তো তারা সাহস পেয়ে বলতেছে উপরে কে, তো নিজের দিকে যখন আসতে থাকে পরে বলতেছে দাদু একটু নিচে আসেন, পরে ওই লোকটা নিচে আসছে। নিচে আসার পরে বলতেছে তারা তাদের সাথে যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা বলে নাই যে কি দেখে এখানে আসছে তাও কিনা, উল্টে আরো তারা জিজ্ঞাসা করতেছে দাদু আপনি এখানে কেন আসছেন এত রাত্রে। পরে ওই মুরব্বী লোকটা আবার তাদেরকে জিজ্ঞাসা করতেছে তোমরা এখানে কেন আসছো, পরে বলতেছে আমরা তো এখানেই পুকুরের মধ্যে একটা শব্দ হইলে শব্দ শুনে আসছি এ কথা বলছে। ওর বলতেছে যে তোমাদের এখানে তো আসা তো উচিত না, এখানে আসা উচিত, তোমাদের হুজুর কি তোমাদেরকে বলে নাই যে এই সাইডে তোমাদেরকে আসা নিষেধ। ওর বলতেছে হ্যাঁ বলছিল, কিন্তু তারপরেও আমরা আর কি এই শব্দটা শুনে আসছি। তো তাদের মাঝে এরকম এরকম কিছু কথাবার্তা হয়। তো ওই মুরব্বীটা তাদেরকে বলতেছে আচ্ছা ঠিক আছে চলো তোমাদেরকে মাদ্রাসায় পৌঁছাই দিই, পুকুরের এই পারটি কিন্তু ওই পারে মাদ্রাসা দেখা যাচ্ছে। তারপরে ওই মুরব্বীটা বলতেছে যে মাদ্রাসায় পৌঁছাই দিই, তোমাদেরকে এই পাশ দিয়ে নিয়ে মানে অন্য একটা পাশ দিয়ে ঘুরে যাওয়ার কথা বলে আর কি, যে তোমাদেরকে ওই পাশ দিয়ে মাদ্রাসায় নিয়ে যাব চলো। পরে তারাও রাজি হয়ে যায় যেহেতু একজন আছে একটু সাহস পাইছে। তো রাজি হয়ে যাওয়ার পর তারা যে জিনিসটা লক্ষ্য করে যে মাদ্রাসার থেকে কয়েকজন ছাত্র এরকম নিচে মানে নিচে আসতেছে, হয়তো কয়েকজন ছাত্র টের পেয়ে গেছে যে আমাদের রুমের ভিতরে যে দুই ভাই ছিল ওই দুই ভাই না, এরকম কিছু টের পেয়ে তারা নিচে কয়েকটা টর্চ লাইট নিয়ে যখন আসতেছে, তো অন্ধকারের ভিতরে মসজিদে এরকম চার পাঁচটা টর্চ লাইটের যখন আলো পাইছে ওই দুইটা ছেলে যখন ওইদিকে তাকায়, তাকানোর পর আবার এই সাইডে তাকায়, দেখে ওই মুরব্বীটা এদিক থেকে গায়েব, ওই মুরব্বীটা এদিকে নাই। পরে ওই ছেলেগুলোকে ডাক দিল, চিল্লাইলো, তারা একটু ভয় পেয়ে চিৎকার করলো, চিৎকার করলো, ওই ছেলেগুলো আগায় আসলো। আগে আসে প্রবলতে চায়, হ্যাঁ তোমরা এখানে কেন? প্রবলতে চায়, আমরা তো এই বিস্তারিত ঘটনা আর কি ছাত্র ভাইদেরকে খুলে বলে। পরে তারা ওইখানে কথা বলতে বলতে খুব ভয় পেয়ে যায়, তারা সবাই মিলে তাদেরকে নিয়ে মাদ্রাসাতে যায়। তারপরের দিন হুজুরের কাছে আর কি বলে যে হুজুর আমরা এই জিনিসগুলো দেখছি। পরে হুজুর তাদেরকেও খুব বকাঝকা করে আবার বলে যে আমি তোমাদেরকে বলছি না, নিষেধ করছি তো শুধু শুধু না, এখানে খুব বহুত আগে আর কি মানে মাদ্রাসা যখন মসজিদ ছিল, কোনো মাদ্রাসা ছিল না, তো খুব আগে এরকম একটা মুসল্লির সাথে অনেক এরকম ঘটনাই ঠিক ঘটে। রাত্রেবেলা সে ওই মসজিদে ছিল, শুয়েছিল, তো তাকে এইভাবে নিয়ে কৌশলগত ভাবে তাকে ওইখানে মেরে ফেলে আর কি, মেরে ফেলে তাল গাছের সাথে ঝুলাইও রাখে। তারপর থেকে আর কি এইভাবে আর কি ওইখানে একটা মাদ্রাসাও হয়। আর এই ঘটনাটা যেহেতু অনেক আগের, তো এইভাবেই স্বাভাবিকভাবে এইভাবেই নিয়ম চলে আসতেছিল যে ওইখান থেকে বের হওয়া যাবে না। তারপরে হুজুর তাদেরকে বকাঝকা করলো, তার বাপ মাকেও ডেকে আনলো। তারপরে যখন তাকে তাদেরকে তাদের দুজনকে যখন বাসায় নিয়ে গেছে, তারা আর কি খুব পরিমাণে অসুস্থ হয়েছিল আর কি। তারপরে তারা ওই মাদ্রাসায় কখনোই যায় নাই, অন্য একটা মাদ্রাসায় পরে ভর্তি হয়েছিল। তো যখন আমার সাথে যুক্ত হয়েছিল অন্য এক মাদ্রাসায়, তখনই আর কি ঘটনাটা আমার কাছে শেয়ার করেছিল। এটা ছিল হচ্ছে আমার তৃতীয় এবং লাস্ট ঘটনা আর কি।
অনেক অনেক ধন্যবাদ ফরহাদ, অনেক ভালো লাগছিল তোমার ঘটনাগুলো। নিশ্চয়ই অন্য কোনোদিন আবারও যদি দেখা হয় আরও কিছু অভিজ্ঞতা তোমার কাছ থেকে শুনব। আজকে ফরহাদের কাছ থেকে আমরা বেশ কিছু অভিজ্ঞতার কথা শুনছিলাম, এমন অভিজ্ঞতাগুলো যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি কি করবেন, আপনার মোবাইলের মেসেপশনে চলে যাবেন, গিয়ে টাইপ করবেন শুরুতে RBS স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার প্রফেশন, লিখে টেক্সটটা পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটিতে। আমি আবারও বলছি RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে টেক্সট করতে হবে 26969 এই নাম্বারটিতে। আজকে শেষ সময়ে অনেক অনেক বন্ধু যুক্ত করেছেন বা হয়েছেন আমার সাথে। আমি একটু ফেসবুক থেকে শুরু করতে চাই। ফেসবুকে এই মুহূর্তে দুটো পেজে অনুষ্ঠানটি লাইভ হচ্ছে, www.facebook.com/jagofm, এটি জিয়াগো এফএম এর ভেরিফাইড পেজ, এবং একই সঙ্গে আমার ভেরিফাইড পেজ www.facebook.com/rjudoy। তো এখানে যদি আমি খেয়াল করি অনেক বন্ধুরা আজকে এখানে যুক্ত রয়েছেন, যেমনটা আমাদের সাথে যুক্ত রয়েছেন আমার বন্ধু, নামটি হচ্ছে মুনা। তিনি বলছেন আমার কাছে বেশ ভালো লাগে ভূত স্টুডিও, অনেক ধন্যবাদ মুনা সে শুরু থেকে শেষ অব্দি আমাদের সাথে থাকবার জন্য। আমাদের সাথে তারেক ভাই যুক্ত হয়েছেন ঢাকার মিরপুর থেকে, আমাদের সাথে গুলিস্তান থেকে যুক্ত রয়েছেন জব্বার, আমাদের সাথে যুক্ত রয়েছেন এদিকে বন্ধু নরসিংদী থেকে আমাদের বন্ধু তারেক, আমাদের সাথে ফাতেমাকে দেখতে পাচ্ছি যিনি কুমিল্লার দাউদকান্দি থেকে যুক্ত হয়েছেন, আমাদের সাথে অমিত যুক্ত হয়ে গেছেন বন্ধুটি ঢাকা থেকে, আমাদের সাথে চট্টগ্রামের জেএসসির মোড় থেকে আমাদের বন্ধু যুক্ত রয়েছেন রাইসা, আমাদের সাথে আগ্রাবাদ থেকে যুক্ত হয়েছেন বন্ধু মনির, ঢাকা খিলগা থেকে যুক্ত হয়েছেন বন্ধু পলাশ। এরকম প্রচুর বন্ধুরা কিন্তু ফেসবুকের থ্রুতে আমাদের সাথে কানেক্টেড থাকেন। এছাড়া যদি আমরা যদি SMS এর ক্ষেত্রে খেয়াল করি, এখানেও কিন্তু প্রচুর বন্ধু যুক্ত রয়েছেন, যেমনটা কুমিল্লা থেকে আমাদের কাদের ভাই যথারীতি যুক্ত রয়েছেন, আমাদের সাথে বন্ধু লাবণ্য যুক্ত রয়েছেন, আমাদের সাথে এদিকে ফারহানা যুক্ত রয়েছেন, আমাদের সাথে পারভেজ যুক্ত রয়েছেন, আমাদের সাথে তমালিকা যুক্ত রয়েছেন, আমাদের সাথে মৌনতা যুক্ত রয়েছেন, আমাদের সাথে রিফাত যুক্ত রয়েছেন, অভি যুক্ত রয়েছেন, আমাদের সাথে এদিকে বন্ধু তামান্না যুক্ত রয়েছেন, আমাদের সাথে বন্ধু ফাহিম যুক্ত রয়েছেন, আমাদের সাথে যুক্ত রয়েছেন অভি সহ আরো অনেক অনেক বন্ধু। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই মূল্যবান সময়গুলো দেওয়ার জন্য। আজকের মতো আমি উদয় এখান থেকে বিদায় নিতে চাই। আগামী পর্বে আরো কিছু নতুন বন্ধুদেরকে নিয়ে এবং সেই সাথে আরো কিছু ভৌতিক অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভীষণ ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।
দোস্ত চল আজকে মুভি দেখি,
সাথে কিছু একটা তো লাগে খাওয়ার জন্য, বিস্কিট নিয়ে আসছি দাঁড়া।
না চিপস নিয়ে দোস্ত।
আরে প্রাণ পটাটা নিয়ে আয়, বিস্কুটের স্মুথনেস আর চিপসের ক্রিসপিনেস দুটোই পাবি।
আরে এ তো দেখছি একের ভিতর দুই,
তাহলে তো পটাটার সাথে ফাটাফাটি মুভি নাইট হবে দেখছি, তাড়াতাড়ি নিয়ে আয়।
বন্ধুদের সাথে হুটহাট মুভি নাইটে পাশে থাকুক, ক্রিসপি আর স্মুথ স্বাদের অনন্য কম্বিনেশন প্রাণ পটাটা, প্রাণ পটাটা, স্বাদ আর স্বাস্থ্যের শেষ কথা।